This track was downloaded from FusionBD.com.
শুরু হয়ে গেল ভূত এফএম, আর ভূত এফএম এ সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আছি আমি মাসুম এবং আজকের অতিথিরা, এবং তারা একে একে তাদের এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করবেন। আমি এত রাত্রে কষ্ট করে এবং যারা আমাদের সঙ্গে আছেন এবং থাকবেন অনেক রাত পর্যন্ত, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আমার সঙ্গে আছে মাসুম, এবং আমাদের সঙ্গে রয়েছেন আজকে অসংখ্য গেস্ট। তারা প্রত্যেকেই তাদের ঘটনাগুলো আপনাদের সামনে শোনাবেন, সেই ঘটনাগুলো আমরা শুনব একে একে। তার আগে সবার আগে জানিয়ে দিই যে আপনি যেভাবে এসএমএস করবেন, এসএমএস করার নিয়মটি হচ্ছে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আপনি আমাকে এসএমএস করতে পারেন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর এছাড়া আপনি যদি আজকে ভূত এফএমটা মিস করে ফেলেন পরীক্ষা বা অন্য কোনো কারণে, বা যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি আবারও ভূত এফএম শুনতে পারবেন। আর এর জন্য আপনাকে যেটা করতে হবে, এয়ারটেল এম রেডিও থেকে আপনি এটা শুনতে পারবেন, এয়ারটেল এম স্পেস রেডিও। এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডায়াল করুন 4040 এবং সিলেক্ট করুন চ্যানেল নাম্বার 22, এবং তাহলে আপনি শুনতে পাবেন ভূত এফএম এর যে কোন যে এপিসোডটা আপনার সবচেয়ে বেশি পছন্দের সেই এপিসোড আপনি শুনে ফেলতে পারবেন। এছাড়াও আপনি ভূত এফএম এর যে টিউনটা রয়েছে এটাকে আপনি কলার টিউন হিসেবে বা মাই টিউন হিসেবে এয়ারটেল থেকে সিলেক্ট করতে পারবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, ভূত এফএম টিউন কোড হচ্ছে 92125, এটা আপনি অ্যাক্টিভেট করতে পারবেন বাই সেন্ডিং এসএমএস। এসএমএস টি সেন্ডিং সেন্ড করতে হবে যেভাবে সেটা বলি, যে সিটি স্পেস 92125 এবং সেন্ড করুন 3123 নাম্বারে। যাই হোক, আমরা এখন মূল ঘটনায় ঢুকবো, এবং আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি অনেকে এসএমএস করছেন, এবং অনেকেই আমার কাছে এবারেও মেল এসেছে যে ভূত এফএম এ যে সমস্ত ফিডব্যাক বা যে সমস্ত জিনিস আপনারা লিখতে চান ভূত এফএম সম্পর্কে, সেগুলো কোথায় লিখবেন। আমি বলবো যে ভূত এফএম এর ফেসবুকে ভূত এফএম এর ফ্যান পেজ রয়েছে, রেডিও ফুটি কিন্তু একটা ফ্যান পেজ রয়েছে, সেখানেও আপনি ইচ্ছা করলে লিখতে পারেন। তবে হ্যাঁ, যে মানে রাসেল নাম দিয়ে যে সমস্ত ফেক আইডিগুলো আছে সেখানে কমেন্ট করবেন, এখানে বেশ ভুল তথ্য দেওয়া হয়, এবং আমি দেখে খুবই আপসেট হয়েছে যে এরকম কয়েকজন এরকম ভাবে নাম দিয়ে করছেন। তো ভূত এফএম এবং রেডিও ফুটির ফ্যান পেজ ছাড়া আপনারা অন্য কোথাও কমেন্ট করবেন না, এটাই আশা করব। আমি মূল ঘটনায় যাচ্ছি। এখানে লেখা আছে যে আমি চাই ঘটনাটা পড়ে শোনানো হোক, ঘটনাটা খুবই ছোট কিন্তু ঘটনার কোনো ব্যাখ্যা আজও আমি খুঁজে পাইনি। ঘটনাটা 2010 সালে, তখন সবেমাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছি। তার আগে বলি, আমি শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ 2010 ভর্তি হয়েছি। আমার গ্রামের বাড়ি যশোর। আমি ও আমার চার বন্ধু 2009 সালে একই সাথে শাহজালাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে আসি। যেহেতু এটাই আমাদের শেষ পরীক্ষা, তাই আমরা সিলেটে কিছুদিন থাকা এবং কিছু দর্শনীয় জায়গা দেখার সিদ্ধান্ত নিই। প্রথমবার সিলেটে আসার কারণে আমরা কেউই জানতাম না সিলেট শহর খুবই ব্যয়বহুল, সো কিছুদিনের মধ্যে আমাদের টাকা শেষ হয়ে যায়। শুধুমাত্র আমার কাছে টাকা ছিল, তাই বেড়ানোর এবং খাওয়ার সকল টাকা আমি দিই। ফিরে যাওয়ার সময় আমি আমার এক পরিচিত ভাইয়ের কাছ থেকে টাকা ধার নিই। আমরা ডিসিশন নিয়েছিলাম যে ফিরে গিয়েই ওই ভাইয়ের টাকা ফেরত পাঠাবো, কিন্তু আমার শুধুমাত্র একটি বন্ধু বাদে সবাই আমার কাছে টাকা দিয়ে দেয়, শুধু সেই দিতে পারল না। এবং যেহেতু আমার ওই ভাই আমার পরিচিত ছিল, তাই আমি ওই ফ্রেন্ডের টাকা সহ তাকে ফেরত পাঠাই। পরীক্ষায় শুধু আমি চান্স পাই এবং ভর্তি হই। সিলেটে প্রায় 4 মাস থাকার পর ওই ফ্রেন্ড একদিন আমাকে ফোন দিয়ে বলে যে সে এখন সিলেটে এসেছে এবং সে আমার সঙ্গে দেখা করতে চায়। তো আমি ওর সঙ্গে দেখা করি, এবং যেহেতু ওর বাস ছিল রাতে, তাই সারাদিন আমরা একসাথে কাটাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল কোনো একটা কারণে ও খুবই ডিপ্রেসড, এবং সারাদিন ও কিছু না খেয়েই কাটিয়ে দিল। রাতে যখন ওকে বিদায় জানাতে বাস স্ট্যান্ডে যাই, তখন বাসে ওঠার কিছুক্ষণ আগে ও সেই টাকাটা যেটা আমি দিয়েছিলাম সেটা ফেরত দিতে চাইল। আমি না নিতে চাওয়া সত্ত্বেও ও আমাকে টাকাটা নিতে বাধ্য করে, মানে সেই ফ্রেন্ডটি যে ফ্রেন্ডটি টাকাটা দিয়েছিল না। ও বাস ছেড়ে যাওয়ার 30 মিনিট পরেই ওর বাবার কাছ থেকে ফোন পেলাম এবং জানতে পারলাম ও নাকি সেদিন সকালেই মারা গেছে। কথাটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। দ্রুত সেই বাস স্ট্যান্ডে ফিরে গিয়ে ওই বাসের সুপারভাইজার যিনি ছিলেন তার নাম্বারটা নিয়ে ফোন করে জানতে পারলাম যে ওই সিটটা ফাঁকা রয়েছে এবং ওই সিটের যাত্রী আসেনি, কিন্তু বাস কাউন্টার থেকে টিকেটের একটা অংশ স্পষ্টভাবে লেখা ছিল আমার বন্ধুর নাম আর মোবাইল নাম্বার। টিকেটের সেই অংশটা এখনো আছে আমার কাছে, সেটা আমার বন্ধুর স্মৃতি। এইটা হচ্ছে ঘটনাটা পাঠিয়েছেন একজন, নামটা তিনি লিখেছেন জয় বিশ্বাস এবং সিলেট থেকে। আচ্ছা, অলরাইট, তো এই ছিল ঘটনা এবং এর পরে আমরা মানে আপনাদের SMS এ যাব এবং আমি দেখতে পাচ্ছি যে সুলতান আমাদের রাজশাহী থেকে SMS করেছেন এবং তিনি বলছেন শীতে জমে যাচ্ছি, আশা করছি ভয়ে জমে যাব ইনশাল্লাহ। সবুজ আমাদের নাসিন্দি থেকে SMS করেছেন, ফাহিম আমাদের SMS করেছেন আশুলিয়া থেকে আমাদেরকে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে হাঙ্গুই বেস্ট রাজশাহী থেকে SMS করেছেন, কাফি, সুমন, ম্যারি অ্যান্ড ইতি আমাদের SMS করেছেন। এছাড়াও বাপ্পি সিটি কলেজ থেকে SMS করেছেন এবং বলেছেন যে প্লিজ SMS টা পড়েন, ভাই আমার এক্সাম, তবুও শুনছি। এক্সামের সময় ভূত FM শুনলে কিন্তু আমরা কোনোভাবেই দায়ী না আপনার পরীক্ষা খারাপ হওয়ার, মানে যদি পরীক্ষা খারাপ হয় আমি বলবো যে পরীক্ষার সময় পরীক্ষাটাই খুব ভালোভাবে দেওয়া উচিত। আর ভূত FM যদি আপনি পরে শুনতে চান সেই জন্য এয়ারটেল নাম্বারটা আমি বলে দিয়েছি, সুতরাং আপনি পরীক্ষার পরে ইচ্ছা করলে শুনতে পারবেন। আমার কি কথাটা মনে হয় একটু আমার, আমি চেষ্টা করলাম একটু বড়দের মতো করে বলতে, হয়েছে নিশ্চয়ই। নাইমা আমাকে SMS করেছেন, ভাইয়া কেমন আছেন, আই লাভ ভূত FM, আমি প্রতিটি এপিসোড অনেক অনেক মেসেজ পাঠাই কিন্তু একটা মেসেজও পড়া হয় না, আমি পড়ে ফেললাম কিন্তু আজকে আমাকে। এছাড়াও সুব্রত দাস ফ্রম খুলনা লিখেছেন, ভাইয়া খুব মজা লাগছে। ওকে, তাই নাকি, মজা লাগছে আপনার কাছে, অলরাইট, দেখা যাক আমাদের নেক্সট ঘটনাগুলো আসুক। সোহেল শামসুদ্দিন আমাদের লিখেছেন রাজশাহী থেকে, হীরা খুলনা থেকে আমাদের SMS করেছেন, পান্থ আমাদের SMS করেছেন, এছাড়া আমাদের SMS করেছেন আখি, আমাদের মিম SMS করেছেন, মোহাম্মদ আশিকুল ইসলাম আমাদের SMS করেছেন, শর্মী আমাদের SMS করেছেন সুজন সহ আরো অনেকে যারা SMS করতে পারছেন না তাদেরকে বলবো যে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের SMS করুন, লিখে ফেলুন শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা সবচাইতে বেশি জরুরি, যাদের মানে আমার সবচাইতে বেশি জরুরি হয়ে পড়ে, সেটা হচ্ছে ইমেল। সো আপনারা ইমেল করবেন এবং ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhotfm@radiofurti.fm which is bhotfm@radiofurti.fm। এই হচ্ছে ইমেল অ্যাড্রেস radiofurti.fm, bhotfm@radiofurti.fm, এবং এখানে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠাবেন। আমি দেখেছি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার পাঠানো, মানে এটা বলার ফলে অনেকে শুধুমাত্র নাম, ঠিকানা এবং ফোন নাম্বারটা পাঠিয়ে দিয়েছেন, গল্প পাঠাচ্ছেন না। সো এটা খুবই আজব ব্যাপার। আমরা চাই আপনারা বেশি বেশি করে স্টুডিওতে আসুন এবং আপনাদের স্টুডিওতে আসাটা কতটা সহজ করতে পারি আমরা সে ব্যাপারটা আমরা দেখব, বাট আপনারা স্টুডিওতে এসে আপনাদের ঘটনাগুলো শেয়ার করুন, সেটা সবচেয়ে ভালো হয়। আর যদি একান্তই না পারেন, যারা অনেক দূরে থাকেন তাদেরকে বলবো যে তারা ইচ্ছা করলে ইমেলের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমরা পড়ে শোনাবো পরে আপনার ঘটনাগুলো যদি ভালো হয়। এনিওয়েজ, আমরা চলে যাব গল্পে, মানে ঘটনায়। আর আমার সঙ্গে প্রথমেই আজকে জয়েন করছেন ফারহান, এবং ফারহান কোনো কথা না বলে সরাসরি আমরা ঘটনায় চলে যাবো।
আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে স্টাডি করতেছি, তো আমি প্রথমেই আমার একটা ছোট্ট ঘটনা দিয়ে স্টার্ট করতে চাই। আমি লোকেশনটা আসলে বলবো না,
নো প্রবলেম।
এটা একটা বাসার এবং অনেক পুরনো একটা বাসার একটা ঘটনা এবং যেটা বাথরুমের সাথে রিলেটেড। বাসাটা এমনি কোনো প্রবলেম হতো না কিন্তু বাথরুমে বেশ কিছু প্রবলেম দেখা দিত। বাসাটা প্রায় ব্রিটিশ পিরিয়ডের বাসা এবং বাসার যেটা প্রথমে দেখতো তারা দেখতো যে বাসার যে সার্ভেন্ট যারা আছে তারা বাসার উঠানে ঘুমাইতো রাতে, এবং তারা দেখতো যে রাতের বেলা বাসার কোনো একজন সদস্য, এবং পুরো আরেকটু বলে রেখে যাবে পুরান ঢাকার যে বাসাগুলো টয়লেট যেগুলো বাথরুম যেগুলো সেগুলো অনেকটা বাসার সাথে অ্যাটাচেড না, অনেকটা বাসা থেকে কিছুটা দূরে।
ওকে,
তো দেখা যেত যে যারা উঠানে সার্ভেন্টরা ঘুমায় থাকতো তারা দেখতো যে বাসার কোনো একটা সদস্য বাথরুমে রাতে যাচ্ছে, এবং দেখতো যে বাথরুমের ঠিক পাশে একটা ছিল মেইন হল, এবং এটার সদস্যটা বাথরুম থেকে বের হয়ে মেল হলের ঢাকনাগুলো ওখানে ঢুকতেছে।
আচ্ছা,
মানে এটা দেখে তারা খুব অবাকিত, এটা তো হওয়া সম্ভব না, তাই না? এবং তারা যখন সকালে বাসার সদস্যদের সাথে কথা বলতো, তারা বলতো যে না, আমরা তো এরকম কখনই রাতে টয়লেটে যাইনি, এরকম সময় আমরা টয়লেটে যাইনি। তো এটা ছিল একটা ঘটনা। তারপরে তাদের সাথে আরো বেশ কিছু ঘটনা ঘটে বাথরুমের বুকে লেগেছে, যেগুলো সেগুলো হচ্ছে যে বাসার সদস্য গুলা যখন বাথরুমে যেত রাতে, তখন তারা যখন বাথরুমে গেটটা লক করতো, ঠিক কিছুক্ষণ পরই বাথরুমের অপর পাশ থেকে, মানে বাইরে থেকে গেট নক করা শুরু করতো, অনবরত নক করা শুরু করতো। তারা যখন নক করে মানে আশেপাশে চেক করতো, তারা কাউকে খুঁজে পেত না। তারা এটা নিয়ে খুব ভয় পেত এবং তারা একসময় তারা বুঝতে পারতো যে তাদের বাসায় বাথরুমটা আসলেই কোন একটা উইয়ার্ড কিছু
আছে, ওখানে কোন একটা প্রবলেম আছে,
কোন একটা প্রবলেম আছে, তারা এটা বুঝতে পারতো একসময়। তারপরে ফাইনালি আরো কিছু ঘটনা করে, যেমন পরিবারের সদস্য এগুলো ফেস করে, তারা ফেস করে যেটা হচ্ছে যে তারা যখন টয়লেটে যেত, বড় বড় গামলায় তো পানি ভরা থাকতো, একজন নাকি দেখে যে পানিটা থেকে পানি যখন উঠাতে যাবে, সে মকটক দিয়ে দেখে যে পানিতে তো প্রতিবিম্ব পড়বে, তাই না? আমাদের তো সে তো তার সাথে দেখতো যে সে অন্যরকম একটা পার্সোনালিটি, তার সাথে তার পিছন দিক দিয়ে হয়তো আরেকজন কাউকে দেখা যাচ্ছে,
ছায়ায় সে একা না,
সে একা না। এগুলো জিনিস দেখার পরে তারা খুব ভয় পেত এবং তারা বুঝতো যে না, আসলে কোনো প্রবলেম, এই বাসাটা যেহেতু অনেক আগে ব্রিটিশ পিরিয়ডের বাসা, সব প্রবলেম হইতেও পারে। এবং ফাইনালি সবকিছু সমাপ্তি যেটা নিয়ে ঘটলো, সেটা হচ্ছে বাসার যে মালিক ছিল, তার যে বৃদ্ধা মা ছিলেন, উনি একদিন রাতে টয়লেটে যান এবং উনি আর টয়লেট থেকে ফিরে আসেন না। তো সকালবেলা ওনার লাশ টয়লেট থেকে উদ্ধার করা হয় এবং তার লাশের যে অবস্থা পাওয়া যায় সেটা হচ্ছে যে ওনাকে বাসার সদস্যরা মনে করে যে সে হয়তো স্ট্রোক করে মারা গেছে, কিন্তু তাকে দেখা যায় যে পরে তার ঘাটটা ভাঙা ছিল। মানে এই জিনিসগুলো দেখার পরে একসময় তারা বাসাটা পুরোটাই ভেঙে ফেলে এবং সেখানে একটা অ্যাপার্টমেন্ট এখন অলরেডি হয়ে গেছে। মানে এগুলো আমি ছোটবেলায় শোনার ঘটনা, এখন অলরেডি ওখানে একটা অ্যাপার্টমেন্ট হয়ে গেছে। তো এরপর থেকেই মানে সমাপ্তিটা ঘটে এবং ওই বাসার যে মেল হলটা ছিল ওইখান থেকেও নাকি একটা সার্ভেন্টের লাশ পাওয়া গেছিল একবার।
ওকে,
তো এই ছিল হয়ে ঘটনা।
ওকে, তারপরে
আমি
আমার ঘটনায় আসছেন আপনি এখন। ওকে,
আচ্ছা, আমি আমার এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার কাজিনের ঘটনা এবং উনি, ও এখন বেঁচে নেই আসলে, ওর কাজিনের ঘটনাটা আমি সেটি শেয়ার করছি। ও প্রথমে যেটা হয় যে ও অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যায়, অস্ট্রেলিয়া একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যায় এবং ও ছিল অনেকটা কনজারভেটিভ মাইন্ডের, মানে মানুষের সাথে খুব একটা মিশত না। এবং ও একদিন যেটা ফেস করে সেটা হচ্ছে, ও ওর ইউনিভার্সিটির লাইব্রেরিতে একদিন পড়ছিল, একসময় সে বই ঘাটতে ঘাটতে লাইব্রেরি থেকে একটা অদ্ভুত রকমের ব্ল্যাক ম্যাজিকের একটা বই পায় সে।
আচ্ছা,
এবং সে বইটা তার বাসায় নিয়ে আসে অস্ট্রেলিয়াতে। তো বাসায় নিয়ে আসার পরে ওই বইটা সে ঘাটাঘাটি করে, সেখানে ব্ল্যাক ম্যাজিকের বেশ কিছু রুলসের কথা লেখা ছিল, অদ্ভুত অদ্ভুত বিষয়ের কথা লেখা ছিল। সে এগুলো পড়ার পরে চিন্তা করলো যে না, এই জিনিসটা আমার কাছে রাখাটা ঠিক হবে না, আমি পরের দিন লাইব্রেরিতে সেটা ফেরত দিয়ে আসি। সে যথারীতি, এবং সে বইটা থেকে একটা কাগজ পেল, বইটা থেকে একটা মানে কাগজের টুকরা পেল এবং কাগজের টুকরাতে বেশ কিছু অদ্ভুত ভাষায় কিছু লেখা ছিল এবং একটা নকশার মতো একটা কি যেন ওখানে আঁকা ছিল।
ওকে,
তো হ্যাঁ, এইটার ডেফিনেশন সে কিছুই বুঝতে পারেনি এবং সে করে কি, ওই কাগজটা সে নিজের কাছে রেখে দেয় এবং বইটাকে পরের দিন লাইব্রেরিতে ফেরত দিয়ে আসে। সো যেদিন সে লাইব্রেরিতে বইটা ফেরত দিয়ে বাসায় ফিরে রাতে, সেদিন ওই কাগজটা নিয়ে সে আবারও চিন্তা করে যে এই কাগজটা আমি আসলে কেন রেখে দিলাম, এটা আসলে মানে আমার রেখে দেওয়া তো উচিত হয়নি। তো একসময় সে এই জিনিসটা বাসায় ফিরে যখন সে এটা ভাবতে থাকে, হঠাৎ করে একটা সময় দেখে যে সে সকাল হয়ে গেছে। সে কিন্তু জাস্ট রাতে জিনিসটা নিয়ে বসে ঘুমানোর আগে চিন্তা করতে থাকে যে কাগজটা নিয়ে, যে এটা সিম্বলটা আসলে কি, মানে এটা অর্থটা কি, বা এটা আমি কেন এবার রাখলাম, আমার তো এটা দিয়ে দেওয়া উচিত ছিল। তখন হঠাৎ করে দেখে যে সে সকাল হয়ে গেছে, সকাল 10টা বাজে এক্স্যাক্টলি, তখন ছিল রাত 11টা, কিন্তু সকাল হলো কিভাবে। সে তারপর চিন্তা করলো যে আমি হয়তো বা হিপ্রোটাইজ হয়ে গেছিলাম, ওই যে
মাঝখানে সময়গুলোর কোনো ধরনের
কিভাবে চলে গেল, মানে সেটা কোনোভাবেই বুঝতে পারে না যে মাঝখানে এতগুলো সময় কিভাবে কেটে গেল। সে এরপরে যখন সকাল হয় তখন সে অনেক ভাবে চিন্তা করে যে আমার তো এই জিনিসটা আসলেই মনে হয় একটা ভুল হয়ে গেছে, মানে এরকম ব্ল্যাক ম্যাজিক একটা কিছু আমার কাছে রাখাটা উচিত হয়নি। সো সেদিন সে কি করে, ওই নকশাটা সাথে নিয়ে যায় লাইব্রেরিতে এবং লাইব্রেরি যে ম্যান ছিল তাদেরকে বলে যে আমি এত নম্বরের বুক স্টলের এত নম্বর বুক আমি নিয়ে গেছিলাম এবং আমাকে বইটাকে আবার ফেরত দেওয়া যায়। তখন লাইব্রেরি ম্যান তাকে বলে যে এরকম কোন বই তাদের লাইব্রেরিতে ছিল, ইস্যু করে নাই, অথচ সে কিন্তু ওই লাইব্রেরি ম্যান থেকে বইটি ইস্যু করে নিয়ে গিয়েছিল, কিন্তু তারা কোনোভাবেই সেটা স্বীকার করে না এবং তারা রেকর্ডও চেক করেছিল, এটা রেকর্ডে এরকম কোন প্রকার এভিডেন্সই ছিল না বইটা। সো তারপর সে চিন্তা করে যে না আসলে আমার কাছে যে এই কাগজটা এখন যে আছে তো এটা আমি এখন মানে ছিঁড়ে ফেলে দিই, মানে এটা আমার জন্য আসলেই ব্যাড কিছু একটা, যেহেতু কালকে রাতে এরকম একটা ঘটনা ঘটে। সো এই কাগজটা সে একসময় ছিঁড়ে ফেলে দেয় সেদিনই, এবং সে যখন সেদিন রাতে বাসায় ফিরে তার একটা অভ্যাস ছিল যে মানে সে রাতে ঘুমাতে যাওয়ার আগে সে ডায়েরিতে নোট করত।
ওকে,
হ্যাঁ, সে যখন মানে রাতে ডায়েরিতে নোট করতে গেল ঘটনাগুলা মানে কি কি ঘটছে তার সাথে, সে দেখলো যে অলরেডি গতকালকে যে ঘটনাগুলা সে যে লাইব্রেরি থেকে বই এনেছিল, বই থেকে একটা পেপার পেয়েছিল, এবং তারপরে আজকে সকালবেলা যে সে মানে কাগজটা ছিঁড়ে ফেলে লাইব্রেরিতে যায় বইটা পায় না খুঁজে, এই সবকিছুই তার নিজের হ্যান্ডরাইটিং এ ওখানে লিখে রাখা
হয়েছে।
এটা দেখার পরে সে মানে আরো অবাক হয় যে এগুলো তো আমি নিজে কিছুই লিখিনি, এগুলো কোত্থেকে আসলো, অথচ কালকে রাতে অল্প কিছু সময়ের মধ্যেই দিন হয়ে গেল, রাতটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, এগুলো তো লেখার প্রশ্নই আসে না, আমি তো নিজের হাতেও লিখিনি এগুলো, অথচ আমার নিজের হ্যান্ডরাইটিং। এবং ডায়েরির আরেকটা পেজে ওই ঠিক ওই নকশাটাই এবং ওই সিম্বলটাই যা যা লেখা ছিল অন্য ভাষায়, সে ওই জিনিসটাই সে নিজের হাতে আপনি যেরকম হবে ঠিক সেরকম ভাবেই তার ডায়েরির পেজ আঁকা ছিল। সে এটা দেখার পরে মানে খুবই মানে অবাক হয় যে এটা কিভাবে সম্ভব, আমি হয়তো বা কোনো একটা প্রবলেমে ফেসে যাচ্ছি আস্তে আস্তে। তো সেই দিন রাতে সে ঘুমাতে যায় এবং হঠাৎ করে তার যে বিছানার একটা সময় মানে ভাইব্রেট করে এবং তার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙার পরে যে সেটা যেটা দেখে যে রাত ঘড়ি 3টা বাজে এবং তার রুমের যে অ্যাটমসফিয়ারটা আসলে তার রুমের মতো ছিল না, তার কাছে মনে হচ্ছিল যে সে অন্য কোথাও এসে পড়ছে। সে জাস্ট ঘুমায় আছে ঠিক আছে, কিন্তু সে তার কাছে মনে হচ্ছে সে অন্য একটা অ্যাটমসফিয়ারে চলে আসছে, এবং সে হঠাৎ করে দেখে যে মানে একটা কি বলে এটাকে ট্রান্সপারেন্ট হলে, যদি কোনো কিছু ট্রান্সপারেন্ট থাকে এরকম একটা শেপের একটা মানুষ, যে শোল্ডারগুলো আছে তার
ছায়া,
হ্যাঁ ছায়ার মতো, হ্যাঁ, তার কোনো মাথার কোনো শেপও নাই, তার মানে লেগস নাই, হ্যান্ডস নাই, কিছুই নাই, জাস্ট তার শোল্ডারটা সে দেখতে পায়,
তার মানে কাঁধের শেপটাতে বোঝা যায় যে মানুষের মতো,
মানুষের মতো, কিন্তু অন্য কিছুই ছিল না মানুষের মতো। এই জিনিসটা আসে এবং তাকে বলে যে তুমি কাজটা ভালো করো নাই এবং তুমি যে কাগজটা ছিঁড়ে ফেলেছো এটা তোমার জন্য ঠিক হয়নি, আসলে এটা তোমার জন্য মঙ্গল বয়ে আনবে না, তুমি কাগজটা ওখানেই রেখে আসতা, তুমি তোমার জীবনে যতদিন বেঁচে থাকবা তুমি আমাকে দেখবা এবং তুমি কখনো নরমাল ভাবে বেঁচে থাকতে পারবা না, এবং যেদিন তুমি আমাকে আর দেখবা না সেদিনই তুমি মারা যাবে। এই কথাটা বলে সে মানে ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যায়। এবং এরপরের দিন আসলেই সকাল যখন হয় সে সবকিছুতেই ওই লোকটাকে, ওই যে ট্রান্সপারেন্ট যে ওই জিনিসটাকে দেখতো সবসময় এবং সে সবসময় ভয় পেত। একটা সময় সে অনেক অসুস্থ হয়ে পড়ে এবং সে বাংলাদেশে চলে আসে, এবং আমি নিজেও ওকে অসুস্থ অবস্থা অনেকবার দেখতে যাই, আমরা যখন ওকে দেখতে যাই তখন দেখতাম যে ও মানে বলতে যে ও কি জানি দেখতেছে একটা, মানে বলতে যে এখানে কে জানি বসে আছে, মানে ওকে কি জানি বলতেছে বিড়বিড় করে, আবার মাঝে মাঝে দেখতাম যে ও বিড়বিড় করে কি জানি বলতেছে কার সাথে জানি, মানে নিজে নিজেই কথা বলতেছে। এই ঘটনাগুলো মানে আমরা দেখতাম, ইউজ টু হয়ে গেছিলাম, এক সময় তাকে আমরা মানে হসপিটালে ভর্তি করি, সাইকিয়াট্রিস্ট দেখাই, কিন্তু কোনো প্রকার অ্যান্সার আমি সেখান থেকে খুঁজে পাই না। সেভাবে অনেক অসুস্থ হয়ে যায়, এক সময় ওর যে মানে দেহ, মানে দেহে পচন ধরা শুরু করে, মানে খুবই অসুস্থ হয়ে পড়ে সে, এবং সে সবসময় বলতো যে আমি লোকটাকে দেখতেছি, মানে এটা আমরা কখনোই কোনো সলিউশন খুঁজে পেতাম না, মানে একসময় সে পুরোটাই পাগল হয়ে যায়।
মানে কিভাবে দেখতো, কোথাও বসে আছে বা
এরকম দেখতেছি, সে বলতো যে আমার পাশে বসে আছে, বলে তোমাকে দেখতেছো, আমরা যখন যেতাম তখন বলতো যে তোমাকে দেখতেছো ওখানে একটা একজন কে জানে বসে আমার সাথে আমার দিকে তাকায় আছে, এরকম বলতো আমার সাথে কথা বলতেছে, কিন্তু আমরা এরকম কিছুই দেখতাম না। তারপর সাইকিয়াট্রিস্টের কাছে যখন আমরা নিয়ে যাই তখন ওনারা বলে যে এটা হয়তো বা উনি ওনার কি বলে মেন্টালি ডিসঅর্ডার
হয়ে গেছে,
আসলে এটা আসলে আমরাও জানি না যে আসলে কি মেন্টালি ডিসঅর্ডার হয়ে গেছিল না আসলে কোনো একটা প্যারানর্মাল ব্ল্যাক ম্যাজিকের কোনো একটা রিজন ছিল। তারপরে একদিন যেটা হলো যে ও হঠাৎ করে বললো যে আমি এটা দেখতেছি না আজকে, কেন ও হঠাৎ করে একদিন বললো আমাদের যে আমি আজকে এটা দেখতেছি না, এবং সেদিন সন্ধ্যাবেলা আমরা যেটা শুনতে পেলাম যে ও হঠাৎ করে মারা যায়,
কোন ধরনের কারণ ছাড়াই
সে মারা যায়, কিন্তু মারা যাওয়ার আগে সে কিন্তু মানে পুরোটাই পাগলের মতো হয়ে গেছিল
স্বাভাবিক, কিন্তু দেখতে পেত সব সময়, এবং তার কথাটা সত্যি হচ্ছে যেদিন সে দেখতে পায়নি সেদিনই সে মারা গেছে।
এই কথা কিন্তু সে ওই কিন্তু আমাদের সাথে শেয়ার করে যে রাতের বেলা এরকম হয়েছিল, একজন আসছিল এসে আমাকে এই কথাগুলো শেয়ার করে।
এটা খুব আজব যে একটা মানে মানুষ না মানে মানুষ কি আমি জানি না, কিন্তু একটা শোল্ডারের মতো একটা শেপ, এবং সেই শেপটা দেখে ধারণা করা যায় যে আকৃতিটা অনেকটা মানুষের মতো, বাট গড নোজ যে এটা কি
ছিল আসলে। এই ছিল আমার ঘটনা ভাইয়া, মানে আমি একটা ছোট্ট কথা বলতে চাই, বলবো ভাইয়া?
হ্যাঁ শিওর, নো প্রবলেম।
আমরা মানে কিছু ফ্রেন্ডস মিলে মানে আমরা একটা ফ্রি মেডিকেল সার্ভিস করেছি, তো সেটার নাম হচ্ছে নবোদয় জনকল্যাণ সমবায় সমিতি, যেটা নারায়ণগঞ্জে। তো এটার সাথে যারা রিলেটেড আছে তাদের সবাইকে আমি অনেক থ্যাংক ইউ বলতে চাই, এবং এর সাথে মেইন যে আমাদের জনি ভাই আছেন তাকে আমি অনেক থ্যাংক ইউ বলতে চাই।
ইউ আর মোস্ট ওয়েলকাম, আমি আমাদের পক্ষ থেকে বলে দিলাম। এনিওয়েজ, আমরা চলে যাব নেক্সট ঘটনায়, এবং নেক্সট ঘটনায় যাবার আগে ব্রেক লাগবে আমাদের, ছোট একটা ব্রেক লাগবে, এবং তার আগে ছোট্ট কিছু এস এম এস পড়ে ফেলি। আমাকে অনেকে এস এম এস করেছেন আমি দেখতে পাচ্ছি, মেহেদি ফ্রম মিরপুর লিখেছেন, ভাইয়া কালকে আমার এক্সাম দাও, আমি মিস করিনি, আমি জানি না কিছু। এটা আমি একবার বলেছি যে পরীক্ষার আগে পড়াশোনা করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আবির লিখেছেন আমাদেরকে মাহাদীপুর থেকে, এবং তিনি বলেছেন যে রাসেল ভাই অনেকগুলো এস এম এস করেছি কিন্তু একটাও পড়া হয়নি, আমি পড়ে ফেলাম আপনার এস এম এস। সুমন চিটাগাং থেকে এস এম এস করেছেন, তার ওয়াইফ কলি ভূত এফ এম শুনে ভয় পাচ্ছেন, তাকে একটু সাহস দিতে বলেছেন, আচ্ছা আমরা সাহস দিলাম। নানা ভূত আমাকে লিখেছেন যে এস এম এস পড়বেন নাকি আসর করব, আসর করে ফেলেছেন নিশ্চয়ই, নাহলে আমি এস এম এস টা পড়লাম কেন। তানিয়া আমাকে লিখেছেন যে খিলগাঁও থেকে, ব্রাদার আপনি কখন আমার এস এম এস পড়েন না, প্লিজ আমার এস এম এস টা পড়ুন। আর রূপম আমাকে সন্দীপ থেকে লিখেছেন যে ভাই কেমন আছেন, আমি প্রথম থেকে ভূত এফ এম শুনছি, আমার খুব ভয় লাগছে, ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ যারা শুনছেন। আমরা ছোট্ট একটা ব্রেক নিব এবং ব্রেকের পরে ফিরে আসবো। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
কি নতুন নাকি?
জি স্যার।
হাসেন কেন, স্ট্যান্ড আপ। আচ্ছা বলেন, টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড কে ভাঙছে?
আমি ভাঙিনি স্যার।
কত বড় সাহস, গেট আউট।
স্যার ও ভাঙে নাই, আমি শিওর, আমি ম্যাচটা
দেখেছিলাম।
এই স্যার খেলা পাগল, ক্রিকেট দেখো না তুমি?
দেখি কিন্তু রেকর্ড মনে থাকে না।
আমারও না, আমি সাদিম, তুমি?
ওয়াসিম আকরাম।
এভাবেই বন্ধুত্ব হয়ে যায়, এক মিনিটও লাগে না। 149 টাকায় এয়ারটেল প্রিপেড এ 500 মিনিট ফ্রি। এখনই সিম কিনে বন্ধু বানাও শত শত।
মাধ্যমে আপনার স্টুডিওতে উপস্থিত থাকাটাও অনেক বেশি জরুরি। অলরাইট, আমরা চলে যাব নেক্সট ঘটনায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আরো একজন আমাদের গেস্ট। আজকে তিনি অনেক কষ্ট করে এসেছেন এবং অনেক ব্যস্ততার মাঝে এসেছেন। আমি ইনফ্যাক্ট মানে গত সপ্তাহেও চেয়েছিলাম উনি আসুন, সময় দিতে পারেননি তার ব্যস্ততার কারণে। আমরা তার পরিচয়টাকে জেনে নিব, তারপর তার কাছ থেকে ঘটনাটা শুনবো। আপনার পরিচয়টা প্লিজ একটু বলবেন সবাইকে।
হ্যালো লিসেনার্স, আমি প্রীতিশ কুমার সরকার, আমি বর্তমানে সাউথ ইস্ট ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছি। আমি শান্তিনগর থেকে এসেছি, আমার গ্রামের বাড়ি রাজবাড়ি জেলার সূর্যনগরে। আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার বাবার ঘটনাকে কেন্দ্র করে, যেটা 1956 সালের ঘটনা। আমার বাবা খুব শৌখিন মানুষ ছিলেন এবং উনি হুইল বর্ষি দিয়ে মাছ ধরাতে বেশ, এটা তার একটা শখ ছিল আর কি। আমাদেরও দুইটা পুকুর ছিল, সেখানে অনেক বড় বড় মাছ ছিল এবং তৎকালীন সময়ে যাদের অনেক পুকুর ছিল তারা ওনাকে প্রায় দাওয়াত দিয়ে নিয়ে যেতেন যে মাছ ধরার জন্য, শুধু এটাকে উপভোগ করার জন্য। তো সেরকম একটা ঘটনা আমি আজকে বলছি। আমাদের এক আত্মীয়র বাড়ি, যেটা আমাদের বাড়ি থেকে প্রায় 5 মাইল দূরে, তৎকালীন সময়ে যেখানে হেঁটে যেতে হতো কাঁচা রাস্তা দিয়ে, সেখানে উনি একদিন গিয়েছিলেন ওনার 4-5 জন বন্ধু বান্ধবকে সঙ্গে করে। উনি সেই বাড়িতে মাছ ধরতে যান, সেখানে বেলা 10টার দিকে ওনারা মাছ ধরা যখন আরম্ভ করে, ঘণ্টাখানেকের ভিতরই একটা প্রায় 5 কেজি ওজনের রুই মাছ পেয়ে যান এবং সেটা উনি বাড়িওয়ালাকে দিয়ে দেন এবং সেই মাছ রান্না করে তাদের দুপুরবেলার খাওয়ানো হয়। ওনারা বিকালের দিকে আরো 2টা মাছ পান, 2টাই রুই মাছ, এবং একটার ওজন ছিল প্রায় 7 কেজি মতন, এবং সবচাইতে বড় যেটা ছিল সেটা প্রায় 15 কেজি ওজনের একটা রুই মাছ।
অনেক বড়, তার
অনেক বড়। তো সেই রুই মাছ নিয়ে ওনারা যখন বিকালে ওই 7 কেজির মাছটা বাড়িওয়ালাকে দিয়ে দেন এবং ওই বড় মাছটাকে নিয়ে ওনার বন্ধু বান্ধব মিলে বিকালে সেখান থেকে রওনা দিয়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তো সেখানে ওই মাছটাকে আনার জন্য দুই বন্ধু একটা বাঁশের মাঝখানে মাছটাকে বেঁধে একজন আগে এবং আরেকজন পিছনে এইভাবে করে আসছিলেন এবং গল্প গুজব করতে করতে তারা আসছিলেন।
তখন তো কত রাত হবে, মানে
তখন বিকালবেলা
শুরু হয়,
তখনও সন্ধ্যা শুরু হয় না, কিন্তু যেহেতু পাঁচ মাইল দূরে বাড়ির কাছে আসতে আসতেই সন্ধ্যা হয়ে যায়।
আচ্ছা,
এবং বাড়িতে আসতে সেই কাঁচা রাস্তা দিয়ে আসার পরে কিছুটা পথ মাঠের নামতে হয় এবং মাঠের যে আইল বলে এটাকে, আইল দিয়ে এসে আমাদের যে পুকুরটা আছে সেই পুকুরটা ছিল ঠিক মাঠের সাথে, সেই পুকুর পাড় দিয়ে আসতে হয়। ওই পুকুর পাড়ের ওইখানে সবাই বলতো যে এটা এখানে ভূত বা প্রেতাত্মা বা অন্য কোনো পরি বা এই জাতীয় কিছু আছে বলে সবার ধারণা ছিল, ওখানে প্রচুর জঙ্গল ছিল। কিন্তু আমার বাবা যেটা বলেছিলেন যে উনি কখনো ভূতে বিশ্বাস করতেন না, কিন্তু ওই দিন আসার সময় ওইখানে দিয়ে যখন ওই ঠিক মাঠ থেকে যখন পুকুর পাড়ে ওঠেন, ওঠার সময় একটা তার পায়ে একটা ইটের দলার হোঁচট খান।
আচ্ছা,
তবে সেটাকে উনি কোনো আমলে নেন নাই, যেহেতু চার পাঁচজন বন্ধু বান্ধব ছিলেন সাথে গল্প গুজব করতে করতে আসছেন এবং সেটা ছিল জ্যোৎস্না রাত্রি, সেখানে সবকিছু দেখা যাচ্ছে, কোনো ভয়ের কোনো কারণ ছিল না। তো পুকুর থেকে পুকুরের পরেই একটা বাড়ি, আমাদের এক আত্মীয়ের বাড়ি, তারপরে এলো আমাদের বাড়ি। তো এটুকু আসতে মোট হয়তো দুই মিনিট সময় লাগে মাত্র। তো উনি বাড়িতে আসার পরেই মাছটা কাটার দরকার, যেহেতু বড় মাছ এটা, আমার মা অত বড় মাছ কাটতে পারতেন না, যখনই কোনো বড় মাছ ধরতেন বাবা নিজেই ওটাকে বটি দিয়ে কেটে তৎকালীন যে সমস্ত বন্ধুবান্ধব ছিল বা প্রতিবেশী ছিল তাদেরকে ভাগ করে দিয়ে কিছু অংশ আমাদের নিজেদের খাবার জন্য রেখে দিতেন, এটা ছিল নিয়মিত ঘটনা। তো ওই দিনকে ওই মাছটাকে উনি কাটতে যখন বসেছে তখনই ওনার প্রচণ্ড জ্বর এসে যায়।
আচ্ছা,
সে জ্বর ওনার থার্মোমিটার দিয়ে মেপে দেখেছিলেন যে 104-105 ভিতর ওটা নামা করছিল। যাই হোক, উনি মাছটা কাটার পরে সব বন্ধু বান্ধবদেরকে ভাগ করে দেওয়ার পর কিছু একটা অংশ আমাদের জন্য রেখে মাকে বলে যে তুমি রান্না করে তোমরা খেয়ে দিয়ে নিও, আমি তো খাবো না যেহেতু আমার জ্বর এসেছে, সেই জন্য আমি শুতে গেলাম। এই কথা বলে উনি ওনার ঘরে শুতে চলে যান এবং শোয়ার পরে মা যখন খাওয়া দাওয়া করে ঘরে যান তখন উনি বলে যে আমি তো ঘুমাতে পারছি না, কারণ উনি যখনই একটু তন্দ্রা মতন আসছে তখনই দেখতে পাচ্ছে যে একটা মানুষের কঙ্কাল, যেটাকে ভূত বলেই পরবর্তীতে সাব্যস্ত করা হয়, যে ওই মানুষের একটা কঙ্কাল ওই ঘরের জানালা দিয়ে এসে ওনাকে ঠিক ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওনার তৎক্ষণাৎ আবার ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে গেলেই দেখে যার কিছু নাই, এইরকম অবস্থায় উনি বলে যে আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, তুমি তাড়াতাড়ি খাবার আনো। খাবার তো তখন কার দিনে জ্বর হলে পরে কোনো কিছু ভাত বা রুটি বা এই জাতীয় কিছু খাবার দেওয়া হতো না, তখন বার্লি সাগু এগুলো ছিল ঘরের মানে রোগীদের জন্য খাবার
সেই সময়টাতে।
তো মা যথারীতি যা বার্লি ছিল সেই বার্লি তৈরি করে নিয়ে এসে বাবাকে খাওয়ায়, সেই বার্লি ফুরিয়ে গেলে তারপরে আবার সাগু খাওয়ায়। এগুলো যখন ফুরিয়ে গেছে তখন কি বলে যে ঠিক আছে, ঘরে যে খই মুরগি বা এই জাতীয় নাড়ু মোয়া এই জাতীয় আছে যেগুলো, সেগুলো কলসে ভরা থাকতো। এখানে একটা জিনিস বলার দরকার যে প্রায় আমার দাদি ছিলেন বিধবা এবং উনি আলাদাভাবে থাকতেন আর একটা ঘরে, এবং তার ঘরেও এরকম কলস ভরা মাটির যে বড় বড় কলসি আছে সেগুলো ভরা এই জাতীয় খাবার থাকতো এবং আমাদের ঘরেও আলাদা থাকতো। তা মা প্রথমে আমাদের ঘরের যে কলসে ছিল সেই কলসের যত মুড়ি মোয়া নাড়ু এগুলো এনে দেওয়ার পরে উনি সেগুলো নিমিশেই খেয়ে ফেলত এবং খাওয়ার পর পর গিয়ে আবার বলতো যে আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার আনো, এবং দিতে দেরি হলেই ওনার খুব মেজাজ খারাপ হয়ে যেত এবং বেশ
রাগারাগি
করত। এরকম অবস্থায় তখন আমার ঠাকুমা যে উনিও এসে দেখার জন্য আসছে যে কি হলো কি ব্যাপার, তখন বলছে যে খুব খাওয়ার জন্যই করছে, তখন তার ঘরের যে মুড়ি চিরা এগুলো ছিল যে সেগুলো সে উনি কলস থেকে বের করে করে দিতে লাগলো। সারা রাত্র ভরে উনি খেয়েছেন এবং এই দুই ঘরের দুই কলস মুড়ি মুরগি মোয়া নাড়ু মুড়ি যা ছিল পুরাটাই উনি খেয়ে শেষ করছে এবং শেষ হলেই সে আবার,
এটা তো বেশ অস্বাভাবিক,
অস্বাভাবিক,
এর আগে তিনি এরকম কখনো করেন,
এরকম তো প্রশ্নই আসে না
যে
এরকম খাবার, এবং খাওয়া শেষ হলেই উনি রাগত স্বরে আবার খাবার আনার জন্য বলছে। তো পরের দিন সকালবেলা উঠে আর ওই জাতীয় খাবার কিছু নাই, তখন এটা আষাঢ় মাস ছিল, তখন আমাদের প্রচুর আম ছিল, আম কাঁঠাল এগুলো ছিল, তখন যে আম কাঁঠাল কেটে দেওয়া আরম্ভ করলো এবং সেগুলো সে খাওয়া আরম্ভ করলো। এবং আশ্চর্যজনক হলো যে ঘরের নিচে যে আমাদের খাটের নিচে প্রচুর আম থাকতো, এগুলো যখনই যে চার পাঁচটা করে বাটিতে করে এনে দিচ্ছে, উনি মুহূর্তেই এগুলো খেয়ে শেষ করে ফেলছে। এইরকম দ্বিতীয় দিনও গেল, ডাক্তার আনা হলো। ডাক্তার এসে তখন দেখে বললেন যে না, জ্বর তোর সেরে যাবে, এই ওষুধ টষুধ দিল কিছু, কোনো অসুবিধা হবে না, হয়তো এক দিন দুই দিনের ভিতরে সেরে যাবে। কিন্তু ডাক্তারের ওষুধ খাওয়ার পরে জ্বরের আর কোনো কমতি নেই এবং ওনার ওই একই অবস্থা। উনি দিনেও ঘুমাতে পারছেন না, রাত্রেও ঘুমাতে পারছেন না।
আচ্ছা,
রাত্রে যখন এরকম অবস্থা হয় তখন সেদিন দুইটা হারিকেন জ্বালিয়ে তার মাথার কাছে একটা এবং পায়ের কাছে একটা রাখা হলো, যে হয়তো এই আগুন এড়িয়ে থাকলে হয়তো বা ওই ভূত বা ওই কঙ্কালটা আর আসবে না। কিন্তু উনি কোনোভাবেই তার কোনো উন্নতি হচ্ছিল না এবং উনি ঘুমাতে পারছিলেন না, ঘুমালেই উনি ওই স্বপ্ন দেখছেন এবং উনি তৎক্ষণাৎ সে ভয়ে ঘুম ভেঙে যাচ্ছে এবং ভেঙে দেখছেন যে আর কিছুই নাই।
আচ্ছা,
এই অবস্থায় তখন গ্রামের লোকজন সব জানাজানি হয়ে যায়, গ্রামের শত শত লোকজন ওনাকে দেখতে আসে এবং উনি নিজে যেহেতু বিশ্বাস করতেন না ভূতে এবং উনি কোনো কিছু এটা মানতে পারছিলেন না, কিন্তু গ্রামের লোকজনের পীড়াপীড়িতে তৃতীয় দিন এসে সবাই বলল যে পাশের গ্রামের একজন গুণিন আছে, যে ওনাকে নিয়ে আসলে হয়তো এটা একটা সুরাহা হতে পারে।
আচ্ছা,
তখন ওই গুণিন লোকটাকে নিয়ে আসা হলো খবর দিয়ে। তো উনি এসেই বললেন যে হ্যাঁ, ওনাকে তো ভূতে ধরেছে, তো ওনার এটাকে সর্ষে বান করতে হবে।
সর্ষে বান?
হ্যাঁ, সর্ষে বান, এটার নাম হলো তাদের যে সর্ষে বান। সর্ষে বান জিনিসটা কি, যে সাদা সর্ষা মুড়ি ভাজার যে পাত্র, মাটির পাত্র, সেটার বালু দিয়ে যেভাবে মুড়ি ভাজা হয় সেই পাত্রে, একটা নতুন পাত্রে মাটির সেই বালু দিয়ে সেই সর্ষাকে ভাজা হলো। সেই ভাজা হলো হলো ঘর, যেখানে খড়ের ঘর, যেটা ছোনের ঘর থাকে, সেই সমস্ত ছোনের ঘরের কয়েকটা কোণার থেকে ওই ছোনগুলো বের করে নিয়ে আসে, সেগুলো দিয়ে জ্বালানি করে ওই সর্ষে ভাজা হয় এবং ভাজার সময় সে মন্ত্রতন্ত্র করতে থাকে।
আচ্ছা,
তাদের সেই গুণিনের যে সমস্ত মন্ত্রতন্ত্র সেগুলো করতে থাকে, প্রায় ঘণ্টাখানেক ঘুরে সে ওই সর্ষে ভাজার পরে সেই ওই সর্ষে ভাজা সর্ষে এবং যেটা দিয়ে উনি ভাজল যে সমস্ত সোনের যে পোড়া জিনিসগুলো ছাই, এই কতগুলো একটা কলার পাতার ভিতরে মুড়ে এটাকে সে যেই ঘরে উনি শুতেন সেই ঘরের মাটির মেঝের নিচে গেড়ে রাখলেন।
আচ্ছা,
পুঁতে রাখলেন। পুঁতে রাখার পর বলল যে এখন উনি ভালো হয়ে যাবে, আপনারা কোনো চিন্তা করবেন না।
জি,
তো ওই দিন রাত্রে এরকম আবার সেই যখন উনি তন্দ্রা মতো আসছেন তখন দেখছেন যে একটা ওই সেই কঙ্কালটা আবার আসছে জানালে। এবার সে তাকে আর ধরতে পারল না। ধরার আগেই তিনি যেটা দেখলেন যে উনি ওনারা তৎকালীন সময়ে যে পিসি সরকারের ম্যাজিক দেখতেন, তো উনি দেখছেন যে ওই রকম যে ভূতটা যখনই এবার আসছে পিছন থেকে সেই পিসি সরকার একটা উইল ফোর্স করছেন, মানে তার হাত দিয়ে ডান হাতটা এরকম করে ধরে পিছন দিকে যখন এরকম ভাবে উইল ফোর্স করে টানছেন, তখন ওই কঙ্কালটা ওই পিসি সরকারের হাতের ভিতরে ছোট হয়ে আস্তে আস্তে ছোট হয়ে তার হাতের ভিতরে চলে যায়।
এটা স্বপ্নে দেখছেন তিনি?
হ্যাঁ, উনি স্বপ্নে দেখছেন যখন এই জিনিসটা, এতদিন দেখেছেন যে তাকে ধরে নিয়ে যাচ্ছে জানলা দিয়ে,
এখন স্বপ্নে পুরো
এখন দেখছেন যে উনি আসার আগেই কঙ্কালটা ওই জাদুকর সেই জিনিসটাকে হাতের ভিতরে নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে সে এটাকে পায়ের নিচে ফেলে বুট দিয়ে তাকে পিষে মাটিতে পুঁতে ফেলল।
আচ্ছা,
পুঁতে ফেলার পরই ওনার ঘুম ভেঙে গেল এবং ঘুম ভেঙে উনি যেটা দেখলেন যে ওনার জ্বর সেরে গেছে সম্পূর্ণ, সমস্ত শরীর ভিজে গেছে ঘামে, ঘাম হয়ে জ্বর ছুটে গেছে এবং তখন থেকেই উনি সুস্থ হয়ে গেলেন। এবং এই যে তিন দিন যে জিনিসটা, এটাই একটা মানে ইন্টারেস্টিং, এবং উনি না বিশ্বাস করলে উনি পরবর্তীতে স্বীকার করেছেন যে এটা তাকে ভূতেই ধরেছিল
এবং সেটা হচ্ছে অনেক আগের ঘটনা। এবং তিনি ভূত মানে বা যাই বলি না কেন সেটা তার শরীর থেকে যে চলে গেছে তার মতো করে দেখেছেন এবং তার মতো করে ফিল করেছেন। একটা কোশ্চেন আপনার কাছে শুধুমাত্র, যে কি মনে হয় যে আপনি এটা বলেন 1956 ওই সময়ের ঘটনা, তো ওই সময় এই ঘটনাগুলো ঘটত, এই ব্যাপারগুলো কি এখনো গ্রামে ঘটে বলে মনে হয়?
তারপরেও ওটা তো ছিল আমার বাবার জীবনে, তারপরে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন কারো দুই তিনটা ঘটনা আছে যেটা আমাদের ওই কুকুরকে কেন্দ্র করি।
আচ্ছা,
সেটাকে আমি এখন বলবো না,
আমার মনে হয় একটু পরে আমরা শুনি, একটা ছোট্ট ব্রেক নেই আমরা। ব্রেক নেওয়ার পরে তারপরে আমরা আবারও নিয়ে আসবো। আমরা আপনাদের আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমি কিছু SMS পড়ে ফেলি। ইন দ্য মিন টাইম আপনারা আমাকে SMS করতে পারেন। তার আগে বলি শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আর আপনি আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাকে এসএমএস করতে পারেন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি লিটন BM কলেজ বরিশাল থেকে আমাকে লিখেছেন যে ভাইয়া কালকে আমার এক্সাম, একটু দোয়া করবেন। ডেফিনেটলি দোয়া করবো। রিসান আমাদেরকে এসএমএস করেছেন এবং তিনি মিরপুর থেকে বলছেন ভূত এফএম শুনছেন, তার ভালো লাগছে আমাকে। মুজাহিদ রাজশাহী ইউনিভার্সিটি থেকে লিখেছেন যে ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটিতে এখন একটা, আচ্ছা তিনি একটা বর্ণনা দিয়েছেন, আমার মনে হয় এটা লিখে পাঠালে সবচেয়ে বেশি ভালো হয়। মিন্টু আমাদের এসএমএস করেছেন ফ্রম বরিশাল ভাইয়া। আচ্ছা এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাকে এসএমএস করেছেন আব্দুল সালাম মিল্লার সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা ইউনিভার্সিটি থেকে। তালহা সোহাগ মুন্না নাহিদ আমরা সবাই একসাথে হলের ছাদে উঠে গল্প শুনছি, ভালো লাগছে। থ্যাংক ইউ আপনারা সবাই একসঙ্গে শুনছেন আমাদেরকে। শাফিন লিখেছেন খুব জমেছে গতবারের মতো, লং লিভ ভূত এফএম। থ্যাংক ইউ সো মাচ। ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ আমাদেরকে লিখেছেন, আব্দুল মজিদ হাটাচারি চিটাগং থেকে, ভাইয়া আমি আপনার আই এম ইউর নিউ ফ্রেন্ড, আমরা সবাই একসাথে ভূত এফএম শুনছি, সো জোস লাগছে। পুনম লিখেছেন হাই রাসেল ভাইয়া, অনেকবার এস এম এস করলাম পড়লেন না, আমি আমার ছেলে রাজ গত উইক থেকে ভূত এফএম শুনছি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর বিং উইথ আস, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাদের পাবো। অ্যান্ড যারা ইমেল করবেন তাদেরকে ইমেল অ্যাড্রেসটি আরো একবার বলে দেবো, লিখে ফেলুন ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফএম, আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ আপনার সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন, জানিয়ে দিন আপনি স্টুডিওতে আসতে পারবেন কিনা, অথবা জানিয়ে দিন যে আপনার স্টোরিটা বা আপনার ঘটনাটা আমাদের পড়ে শোনাতে হবে কিনা। একটা ছোট্ট ব্রেকের পরে ফিরে আসছি, সো স্টে টিউন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com।
এবং এখন একটা নিউজ আছে আপনাদের জন্য, এবং সেই নিউজ আসলে আমি দিতে যাচ্ছি না। সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে আবারও আমরা পেয়েছি। এবং আজকে তো শাকিব ভাই, আজকে সুমন ভাইয়েরও ইনফ্যাক্ট আসার কথা ছিল, তাই না?
হ্যাঁ, সুমন ভাই আসার কথা ছিল, বাট ওনার একটা হঠাৎ এঙ্গেজমেন্ট পড়ে গেছে ইন কক্সবাজার।
জি,
ইটস সামথিং টু ডু উইথ কি একটা ইনভেস্টিগেশন উইথ ফুলমুন, ফুলমুন কালকে চন্দ্রগ্রহণ যেটাকে বলে।
আচ্ছা 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 আচ্ছা,
কালকে লুনার একটু হবে, আজকে বা কালকে।
আচ্ছা আচ্ছা,
এটার সাথে কি যেন একটা করতে গেছে।
আচ্ছা,
যেটা আমি এখন আর বলতে পারছি না কিছু।
আচ্ছা ওকে, সো জীবন ভাই আছেন, জীবন ভাই একটু সবাইকে, ওকে জিব্রাহিম ভাই আসলেই সবাই উদ্ভট নামে আমাদের এস এম এস করে, আজকেও নিশ্চয়ই আমরা পাবো এরকম নাম, বেশ কিছু নাম
আজকে কম্পিটিশন করি আমরা।
শাকিব ভাই সে সাথে বলেছে জিব্রাহিম ভাই এখনো পর্যন্ত কিন্তু কোন পুরস্কার হাতে পৌঁছে দেয় নাই। আচ্ছা ওকে,
বাট হাতে দেওয়ার তো কথা না, অ্যাকচুয়ালি তো কথা হচ্ছে যে জিব্রান কি ওদের আব্বাকে সালাম দিবে খুব ভদ্রভাবে।
আচ্ছা ওকে, এটা খুবই ভালো,
ওইটা করলেই আই থিঙ্ক সবাই খুশি।
ওকে, তো শাকিব ভাই কি অবস্থা একটু শুনি তাহলে, মানে কিছু আজকে কি কিছু শুনবো আমরা,
ওগুলো পরে আসি।
আচ্ছা তাহলে আমরা কি গেস্টদের কাছে যাবো আগে?
ওকে
তাহলে আমরা গেস্টদের কাছে যাই।
হ্যাঁ
আমরা শুরু করি, আগে প্রথমে আপনার পরিচয়টা দিন, এবং পরিচয়টা দেওয়ার পরে তারপরে আপনি আপনার ঘটনা শুরু করেন।
আমি রুনা, আমার গ্রামের বাড়ি মাদারীপুরে।
ওকে,
আমি যে ঘটনাটা বলবো সেটা আমার আম্মুর ঘটনা। আমাদের গ্রামের বাড়ি, ওইখানে আমাদের বাড়িতে বেশ বড় বাগান আছে, তো আমার আম্মু সেই বাগানের, তখন দুপুর 12:30 বাজে, তখন বাগানে গেল, মানে ফল গাছ আছে প্রচুর, ওইটা দেখাশোনা করার জন্য। তো যাওয়ার পরে আম্মু বাগানে দেখতেছে দাঁড়ায় থেকে, তারপরে আম্মু দাঁড়িয়ে আছে, এর মাঝে একটা চালতা গাছ আছে, ওইখান থেকে একটা পাকা একটা চালতা পড়লো মাটিতে, আম্মু ওইটা তুলে হাতে নিছে, হাতে নেওয়ার পরে কিছুক্ষণ ওখানে থেকে তারপরে বাড়িতে চলে আসলো। চলে আসার পরে আমার ওটা দেখে মানে খুব খেতে ইচ্ছা করলো, তো ওটা কেটে খাইছে উনি। খাওয়ার পরে, খাওয়ার 20-25 মিনিট পর থেকে ওনার শরীর কেমন যেন ভার ভার মনে হইতেছে, মনে হচ্ছে যে কেমন যেন একটা লাগতেছে, বুঝতে পারতেছে না যে কেমন অনুভূতি হইতেছে। তো তারপরে সারাদিন কাটলো, রাত হইল, তারপরে রাতে ঘুমানোর পরে সে মানে স্বপ্নে দেখতেছে যে খুব লম্বা সাদা পাঞ্জাবি পরা, সামনে বড় দুটি দাঁত, এটা দেখতেছে যে সে দাঁড়াইয়া বলতেছে যে আমি এরকম জিন তোর সাথে আসতে চাই, তুই চালটা খাওয়ার পর থেকে আমি তোর উপরে ভর করছি, আমি তোর সাথে আসতে চাইতেছি, তুই যদি আমাকে আসতে যাস তাহলে তোর অনেক উপকার হবে। তো এরকম হঠাৎ ঘুম ভেঙে গেছে, তো দেখে কেউ নাই। তারপরে সকালবেলা সবাইকে জানাইলো যে আমি এই ধরনের স্বপ্ন দেখছি। এটা কি তো হয়তো বলছে যে দেখতেই পারে, কত ধরনের স্বপ্নই তো দেখে মানুষ। তারপরে এরকম গেল, তো আম্মু যখন আবার দিনের বেলা একা একা কাজ করতেছে বাড়িতে, তো তখন দেখে কি দূরে আবার এসে ওরকম দাঁড়িয়ে রয়েছে। রাতে যাকে দেখলো ওই আবার ওইভাবে দাঁড়াই আছে সাদা পাঞ্জাবি পরা। আম্মুকে বলতেছে যে রাতে যে স্বপ্নটা দেখছিস আমি ছিলাম, আমাকে এরকম আসতে দে, না হলে তোর কিন্তু আমি ক্ষতি করবো যদি আমাকে আসতে না দেয় তোর সাথে। তো আম্মু দেখে একটু চমকে গেছে, আবার দিনের বেলা সেটাই দেখলো, রাতে যেটা দেখলো। তারপরে আবার সবাইকে জানাইলো, আব্বুকে জানাইলো যে আমি এরকম কি দেখি বারবার, এরকম বারবার ঘটনা হইতেছে। আম্মু যখনই একা থাকে তখনই ওটা আম্মুর সামনে এসে দাঁড়ায়। এরকম জানানোর পরে তো ফ্যামিলি সবাই ভাবছে যে কিছু একটা হয়েছে, তার কবিরাজের কাছে নেওয়া উচিত। তারপরে আমাদের পাশের গ্রামে এক কবিরাজের কাছে আম্মুকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই কবিরাজ আবার মানে বসাইয়া তারপরে জিন টিন হাজির করতে পারে। তো আম্মুকে বসাই রসে উনি যেভাবে জানে আর কি, যেটা তো জিন হাজির করতেছে। জিন হাজির করার পরে ওই জিনটা আর কি বলতেছে যে তোর মতো কবিরাজ আমার কিছুই করতে পারবে না, আমি ওর সাথে আসবো বলছি আমি ওর সাথে আসবই, তুই আমার কিছুই করতে পারবি না, তোর আসন সহকারে আমি ভাঙে ফেলবো তুই যদি কিছু করার চেষ্টা করিস, কবিরাজকে বলতেছে ওই জিন। তবে এটা বলার পরে বলতেছে যে তুই আর কি করবি, বড় জোর তুই ওর সাথে তাবিজ দিবি, এর বেশি তো আর কিছু করতে পারবি না। তো আম্মুর সাথে ঠিক তাই করলো, কবিরাজ তাবিজ দিবে, এরপরে তো আর কিছু করতে পারবে না। আম্মুর সাথে তাবিজ দেওয়ার বলছে যে ও যখন রাস্তাতে হাইটা যাবে তখন আমি ওই তাবিজ ফু দিয়া নষ্ট করে দিব। তারপর ঠিক তাই করছে, মানে আম্মু বাসায় যেতেছে, আম্মুর সাথে দুইটা তাবিজ দিছে ওই কবিরাজ। তো যাওয়ার পথে একটা তাল গাছ আছে বাড়ি, ওই কবিরাজ বাড়ি থেকে বের হওয়ার পথে একটা তাল গাছ। তো আম্মু দেখতেছে যে তাল গাছে দুই পা ছড়াইয়া বিশাল ওই লোকটা বসে আছে, সামনে বড় বড় দুইটা দাঁত। তারপরে দেখলো যে আম্মুর হাতের দিকে ফু দিতেছে, ফু দিয়া আম্মুর তাবিজ মানে বাসায় যেয়া ওই আম্মুকে মানে ইশারায় বললো যে তুই বাসায় যেয়া খুলে দেখিস তোর তাবিজের মধ্যে কিছুই নাই, উনি যে আরবি লিখে দিছে যা দেখবি কিছুই নাই তোর তাবিজের মধ্যে। তো ঠিক তাই করছে, খুলে দেখে কি শুধু ছাইয়ের মতো এরকম পড়ে আছে তাবিজের মধ্যে। এটা দেখলো, তারপরে ওরকম আম্মুর সাথে সব সময় দেখা হইতেই আছে ওনার, খালি ওই একই কথা বলে যে আমাকে আসতে দে তোর সাথে। তো এইভাবে অনেকদিন চলতে থাকে। তারপরে আমার মেজো বোন প্রেগনেন্ট ছিল, তো উনি আমাদের বাড়িতে এক রাতে আমি তারপরে আমার মেজো বোন আর আম্মু তিনজন একই খাটে ঘুমাই, আম্মু মাঝখানে ঘুমায় আমাদের দুই বোনের। তো রাতের বেলা মানে আম্মু আমাদের সাথে ঘুমানো ছিল, ও ফজরে আজান দিছে এমন টাইমে ওই আমার মেজো বোন উঠছে ঘুম থেকে, জাগার পরে দেখে কি কে যেন গুনগুন করে কান্না করতেছে। তারপর আম্মুরে হাত দিয়া খোঁজার চেষ্টা করলো যে কে কান্না করতেছে। তো এখন দেখে কি আম্মু পাশে নাই, তার আপু উঠা লাইট অন করছে, লাইট অন করার পরে খাট থেকে নামতেছে যে কে কান্না করে খোঁজার জন্য। নাইমা দেখে কি আম্মুর মাথার সাথে পা বাজছে, পা বাজার পরে তারপরে দেখে কি আম্মুর পুরো বডিটা খাটের নিচে, মাথাটা কোন রকম একটু বের করা। তো সবাই চিৎকার করে উঠছে, পরে সবাই আসছে, আইসা সবাই মিলা আম্মুরে তোলার চেষ্টা করছে, আম্মুকে স্পর্শই করা দিতেছে না। স্পর্শ করলেই আম্মু চিৎকার করে উঠে, মানে তার শরীর এত ব্যথা বোঝা যেতেছে। তো সবাই তুলছে খাটের উপরে, খাটের উপরে তোলার পরে দেখে কি যে আমাদের ফেস যেমন স্বাভাবিক থাকে, আমরা মানুষ যেরকম থাকি, আম্মুর চেহারাটা ওরকম নাই, আম্মুর ফেস পিছনের দিকে ঘুরাইয়া ফেলছে পুরা, মানে আমি এটা নিজেই দেখছি, আমি তো সাথেই ছিলাম, যে আম্মুর ফেসটা সামনের দিকে নাই পিঠের দিকে। তারপরে সবাই মানে অবাক এই জিনিসটা দেখে যে কিভাবে এটা হলো। তবে সবাই তো খুব কান্নাকাটি করতেছে, আম্মুকে স্পর্শই করা যেতেছে না, সে এত ব্যথা শরীরে। তারপরে ওই যেই কবিরাজের কাছে আরেকবার নেওয়া হয়েছিল, ওই কবিরাজকে আবার ডাকা হয়েছে আমাদের বাসায়। তারপরে ওই কবিরাজ আসলো, আসার পরে আবার ঠিক একইভাবে ওনাকে হাজির করলো ওই জিনকে। তো উনি বলতেছে যে এটা আমি করছি, ও আমাকে আসতে দেয় না, সেই জন্য আমি ওর ক্ষতি করছি, আরো অনেক ক্ষতি করব যদি ও আমাকে আসতে না দেয়। তারপরে পরের দিন এই ঘটনা হলো আজকে রাতে, পরের দিন রাত্রে ফজরের পাঁচটার দিকে আমার বোনের ছেলে হয়েছে, ছেলে হয়েছে, তো ওই ছেলে বেবিটার বয়স দুই দিন হয়েছে, দুই দিন পরে ওই বেবিটা মারা গেছে, বিকেলের দিকে মারা গেল। তারপরে আবার আম্মুর সামনে আইসা উনি বলতেছে, মানে এটা আম্মু দেখতে পাইতেছে, উনি যখন একা আসতেছে আম্মুর সামনে আইসা বলতেছে, দেখ তোর কত ধরনের ক্ষতি করতেছি আমি, তারপর তুই আমাকে আসতে দিতেছিস না, আমি তোর মেয়ের ছেলেটাকে আমি খেয়ে ফেলছি। এইভাবে আরো অনেক ঘটনা ঘটতেই থাকবে তুই যদি আমাকে আসতে না দিস। তো এরকম করার পরে এরকম চলতেই থাকে, এরপরে আর কোনো ক্ষতি করে নাই। তারপরে আর কি আম্মু হয়তো সারা দিছে যে হ্যাঁ আসো আমার সাথে, তারপরে মানে উনি আসলে আমাদের উপকার করবে, ক্ষতি করবে না, উনি এইটাই আম্মুকে বারবার জানাইতেছে। তারপর আসলো, তারপর আম্মু ঢাকায় আসতেছে, মাদারীপুর থেকে ঢাকায় আসতেছে আমার বোনের বাসায়। আসার পথে পদ্মা নদী আছে না, পদ্মা নদী আমাদের লঞ্চ পারাপার হইতে হয়, বাস থেকে নেমে তারপরে লঞ্চে পার হইতে হয়। লঞ্চে পার হওয়ার সময় আম্মু নদীর মধ্যে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে আম্মুর সাথে আরো দুজন পড়ছে মহিলা, ওই সিঁড়ি দিয়ে যখন পারে উঠতেছিল তখন পড়ে গেছে আম্মু। পড়ে যাওয়ার পরে আম্মুরে তো আমার সাথে আমার দুইটা ভাইয়া ছিল, ওই ভাইয়ারা খুব খুঁজতেছে যে কোথায় গেল, নদীর মধ্যে পড়ে গেছে একদম আর পাইতেছে না, স্পিড বোটটা খুঁজতেছে খুঁজতেছে প্রায় 17 মিনিট হয়ে গেছে। সতেরো মিনিট পরে দেখে আম্মু লঞ্চ, যে তিন চারটা লঞ্চ সারি বাঁধা পাশে ঘাটে, লঞ্চের পাখা বলে ওইটার পাখা ধরে বসে আছে।
আমি একদম শেষে চলে আসি, তারপরে কি হলো শেষে, তারপরে কি,
তারপর মানে আম্মু যেটা পানির নিচে 17 মিনিট থাকার পরও দেখলো যে সে এক কুলি পানিও খায় নাই, সে এতটুকু পানিও সে খায় নাই, সেটা থেকে তাকে ওই তার জিনেরা বাঁচিয়ে রাখছে, অনেক হেল্প করছে। তারপরে আম্মু ঢাকা চলে আসলো, তাকে নিয়ে আসা হয়েছে। তারপরে আমার যে বোনের বাসায় আসলো, সেই বোনের বাসার
আমরা মানে কি কি ধরনের উপকার পেয়েছেন সেটা আমরা পরে শুনবো, সেটা আমরা পরে শুনবো। আমরা শুধু জানলাম যে মানে পরে উনি অ্যাকসেপ্ট করেন এবং তারপর থেকে আপনারা অনেক উপকার করে আসছেন। ওকে, থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি এর মধ্যে আরো বেশ কিছু SMS চলে আসছে এবং SMS এর আমরা রিপ্লাই গুলো শুনবো। আমাদের সাদি খুলনা থেকে লিখেছেন যে ভাইয়া ভূত FM প্রতি উইকে মাত্র একদিন হয়, আমরা চাই ভূত FM অ্যাটলিস্ট দুই দিন হোক। আমরা যদি প্রচুর পরিমাণে আপনাদের SMS পাই এবং মানে SMS না মেইল বিশেষ করে যদি আমরা প্রচুর পরিমাণে পাই তাহলে আমরা দুই দিন করতেই পারি,
বরাবর টাকা
সেটাও একটা কথা। আচ্ছা,
প্রচুর পরিমাণে টাকা দিলে আমরা প্রতিদিন শুরু করব,
প্রতিদিন করব না। কাউন্ট ড্রাকুলা লিখেছেন, জিব্রান ভাই ভৌতিস্টের টিভি শো সম্পর্কে কিছু বলুন, কান্ট ওয়েট এনিমোর। আচ্ছা, জিব্রান ভাইয়ের মাইক্রোফোন লাগবে বোধ হয়।
জিব্রান ভাই বলেন।
ওয়াই মি?
ওকে,
পাবলিক ডিমান্ড।
আমরা ইনশাল্লাহ যখন বলে আসছি জানুয়ারিতে আসবে,
আমরা এক বছর আগে বলেছিলাম জানুয়ারিতে দিব, জানুয়ারিতে দিব, কি বলিস জিব্রান?
অফকোর্স উইচ ইয়ার এটা তো বলিনি আমরা।
আচ্ছা, আর একটা কথা আছে আপনাদের কাছে, দাবি আছে সাকিব ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে পিঠা খেকো ভূত বলেছে, আমার পিঠা কই ভৌতিস্ট,
ওটা তো খেয়ে ফেলছি।
ওকে,
what are you going to do about it?
সাইদ লিখেছেন, থ্যাংকস গড সাকিব ভাই ইজ ব্যাক, এবং তিনি বলছেন যে যদি এরপরে যদি না আসেন তাহলে রায়ট লাগাই দিবেন উনি একদম, আপনি যদি না আসেন আর কি।
সাকিব, আমি আসি এখানে কিছু বলার থাকে না, হ্যাঁ হ্যাঁ বলে চলে যাই
আজকে একটা স্কুল।
আচ্ছা বলবেন, তাহলে শুনে ফেলি আমরা। আচ্ছা, ইমরুল লিখেছেন খিলগা থেকে যে আমি আমার ওয়াইফ একসাথে শুনছি, দারুণ লাগছে, থ্যাংক ইউ। জেল পলাতক ভূত লিখেছেন, SMS পড়ো নইলে সবগুলোকে ভূত বানিয়ে জেলে ঢুকাবো। আচ্ছা আচ্ছা, আমাদেরকে রাজারবাগ থেকে ফেমন লিখেছেন যে জিব্রান ভাইকে ওয়েলকাম জানিয়েছেন, ওয়েলকাম করেছেন এবং তিনি বলেছেন যে হাউ আর ইউ,
অলমোস্ট ওকে।
ওকে, আর ক্রাইং ডেভিল, ক্রাইং ডেভিল লিখেছেন, জিব্রান ভাই আপনি আমার বাবাকে সালাম না দিয়ে বরং আমাকে একটা সালাম দিন।
তুমি কে ভাই?
তোমাকে সালাম দেয়াই যায় তো কম্পিটিশন।
আচ্ছা, এছাড়াও আমাদের আরো দেখতে পাচ্ছি আমিনা সিলেট থেকে SMS করেছেন, আমাদের তাম্মি খুলনা থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে আমি একটা ডিজিটাল ভূত বানাচ্ছি। আমাকে শিমি মিম পমি খুলনা থেকে SMS করেছেন যে আজকে আমাদের আমাদের আম্মুর বার্থডে, তো আম্মুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আবির, তান্নি, জুবাইর, রাকিব, সিফাত, জলিল এবং ব্ল্যাকম্যান তারা সবাই নরসিংদী থেকে লিখেছেন এবং রাজশাহী থেকে আমাদের লিখেছেন আরো একজন, নামটা লিখেননি। আলিফা আমাদের এস এম এস করেছেন, ভ্যাম্পায়ার তুষার আমাদের এস এম এস করেছেন, বায়োলজিস্ট ভূত আমাদের এস এম এস করেছেন ফ্রম খুলনা। হ্যাঁ সেটাই, বায়োলজিস্ট ভূত তো বেশ মজার। টয়লাইট ভূত আমাদের মহসিনা লিখেছেন, ভাইয়া আপনি আচ্ছা এস এম এস পড়েন না কেন? এস এম এস তো পড়লাম ভাই, এই যে পড়ছি আপনার এস এম এস স্টিল। আর যে আলিফ ফ্রম ধানমন্ডি তিনি আমাদের এস এম এস করেছেন, ঋতু আমাদের এস এম এস করেছেন, তারা দুবোন মিলে আমাদের সঙ্গে আছেন, প্রান্ত আমাদের এস এম এস করেছেন, আরো অনেকে এস এম এস করেছেন। আপনাকে এস এম এস করার নিয়মটি আরো একবার বলে দিই যে আপনি আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের এস এম এস করতে পারেন। লিখে ফেলুন এস এইচ ও ইউটি শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। শাকিব ভাই ঘটনা কি বলবেন এখন?
ঘটনা তো পরে বলি, বাট যেটা হচ্ছে
তাহলে আমরা ছোট্ট ব্রেক নেই এবং ছোট্ট ব্রেক নেওয়ার পরে আবারও ফিরে আসছি। জাস্ট একটা ছোট্ট ব্রেক, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
স্টপ,
কি হলো সুমন ভাই?
না জমছে না, ভ্যারিয়েশন দরকার। এই যে এটা খেয়ে দেখো।
বাহ, চানা চুরে বারবিকিউ ফ্লেভার,
টেস্টটা ডিফারেন্ট না? আমাদের কম্পোজিশনে দরকার এমন একটা ফ্লেভার। রুচি বারবিকিউ চানাচুর, নতুন যুগ নতুন স্বাদ, একটি স্কোয়ার পণ্য।
আমি মুন্না, আই'ম ফ্রম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, আমি ফিল্ম মেকিং ইন্টার্ন করতেছি মোহাম্মদ হোসেন কমলাদের সাথে। তো আজকে আমি যেটা শেয়ার করব সেই স্টোরিটা অ্যাকচুয়ালি আমার সাথে মানে ঘটতে পারত, জিনিসটা মানে আমি জিনিসটা ফেস করতে পারতাম, বাট আনফর্চুনেটলি আমি বেঁচে গেছি জিনিসটা ফেস করে নি। বাট আমার যে তিনজন ফ্রেন্ড আছে জিনিসটা ওরা জিনিসটা ফেস করছে, সো ওদের কাছ থেকে যে আমি জানতে পারছি সো সেটাই আজকে আজকে। তো হয়েছে কি, জাস্ট কিছুদিন আগে পূজা গেল, যে দুর্গাপূজা,
দুর্গাপূজা তারপরে কালী পূজা গেছে।
হ্যাঁ হ্যাঁ, ওই দুর্গাপূজার সময় যে দশমী পূজা তো হয়, তো আমার ফ্রেন্ড প্ল্যান করছে যে এই যে ওরা আর কি পূজা দেখতে যাবে, তো সবাই ওর তিনজন প্ল্যান করছে। তো আমি আমাকে যখন ইনভাইট করছে তখন আমি বলছি যে আমার তো এক্সাম হচ্ছে, তো আমার যাওয়া যাবে না, এখন যেতে পারবো না। তো ওরা তিনজন আর কি চলে গেছে, তো খুলনাতে চলে গেছে আর কি। ওর একটা ফ্রেন্ড জানলাম আবির, ওর খুলনা, তো ওরা তিনজন চলে গেছে। যাওয়ার পর ওখান থেকে ওরা গেছে হলো পিরোজপুর, ওখানে ওই মানে মানে অরিজান্স ওইখানে যে পূজাটা হয় ওখানে খুব মানে জমজমাট হয়, প্লাস ওখানে কনসার্ট হয় অনেক কি হয়। তো ওরা ওইখানেই গেছে, তো প্রায় ওরা ওই পুজোতে কনসার্ট এনজয় করছে, প্রায় দুইটা পর্যন্ত ওরা ওখানে কনসার্টে ছিল। কনসার্টে থাকার পরে শেষ হয়ে গেছে, যখন প্রোগ্রামটা শেষ হয়েছে প্রায় রাত দুটা বেজে গেছে। তো তখন শেষ হওয়ার পরে ওরা যখন বের হয়েছে তখন বাইরে কোন
ট্রান্সপোর্ট ছিল না,
ছিল না। তো ওরা তো খুব ঝামেলায় পড়ে গেছে, এখন কি করবে। তো ওখানে ওদের একদিন সময় করে বসে চলে হেঁটেই চলে যাই, তো বসে যে এটি কি মানে মাথা খারাপ নেই এত দূর করতে হেঁটে কেমন যাবে। তো এখন তারা এদিকে এক একজন এক দিকে খুঁজতেছে, তো হঠাৎ তারা দেখতে পেলো যে কনসার্টের যে সাউন্ড সিস্টেম গুলো ছিল না, তো ওইগুলা একটা পিক আপে করে উঠাচ্ছে। তো তারা প্ল্যান করলো যে এটার মধ্যে কষ্ট কষ্ট করে চলে যায়। তারা যখন আলাপ করলো বললো যে ভাই আমাদের তো আমাদের ঝামেলা পড়ে গেছে, আমরা তো যেতে পারতেছি না, আমাদের একটু হেল্প করো। তো জিজ্ঞেস করলো যে আপনারা কোথায় যাবেন, বলতেছে আমি তো ভাই খুলনার দিকে যাবো। তারপর বললো আচ্ছা ঠিক আছে তাহলে উঠেন, আমরা ওখানেই যাচ্ছি সমস্যা। তো উঠছে, তো এই পিক আপ ভ্যানটা তো সামনে তিনজন বসা যায়, ড্রাইভার সহ আর দুজন বসা যায়। তো সামনে আমাদের ফ্রেন্ডের মধ্যে একজন সামনে বসছে, রানা ও সামনে বসছে, আর সাউন্ড সিস্টেমে যে মালিক সে ও সামনে বসছে এবং ড্রাইভার, আর বাকি পিছনে তো সাউন্ড সিস্টেমে পুরো ভ্যান ফুল। সো আর দুইজন আরিফ এবং আবির ওরা কষ্ট করে পিছনে আর কি বসে, এমন ভাবে পিছনের ভিউটা তারা আর কি পায়, এই জন্য বসছে বসে। তো এবার গাড়ি স্টার্ট করলো, তো ওরা কি করলো শর্টকাট নিল আর কি, যেন তাড়াতাড়ি করে আপনার পৌঁছাতে পারে খুলনা। তো ওই জন্য একটা বিলের মাঝখান দিয়ে ওরা মানে যাওয়া শুরু শর্টকাটের জন্য।
আচ্ছা,
তো ওই শর্টকাট নিচ্ছে, তো এমন সময় ওই রাস্তাটা এত মানে বিলের মাঝখানে তো খুব তেমন একটা মানে ভালো ছিল না আর কি, তো ওরা আরামসে চালাচ্ছে চালাচ্ছে, তো হঠাৎ ওই ড্রাইভার যখন চালাচ্ছে তো হঠাৎ করে খেয়াল করলো সামনে একটা মানে ওই কাপড় পরানো যেরকম ইয়ে থাকে না, তো একটা কিছু একটা
লাশ,
হ্যাঁ লাশ জাস্ট এইভাবে শুয়ে আছে, পুরোপুরি লাশ তো দেখতে পারে না, জাস্ট হালকা ফেস দেখা যাচ্ছে, আর ফেস দেখে যে মানে বোঝা যাচ্ছে যেটা একটা মহিলার, তো পরে আছে খুব বেশ লম্বা। তো ড্রাইভার এটা দেখে মানে তার তো চোখ বড় হয়ে গেছে, মানে এটা কি, তো সে আস্তে আস্তে যখন সামনে গেল তো এখন মানে পাশে এত বেশি স্পেস ছিল না যে গাড়িটা যে সামনে আগাবে ওরকম কোনো স্পেস পাচ্ছিল না, এবং তারা মানে ক্লিয়ার হতে পারছেন অ্যাকচুয়ালি এটা কি। তো ড্রাইভার অনেক কষ্টে আপনার ওই লাস্টের একটু সাইডে একটু যায়, অনেক কষ্টে গাড়িটা মানে ঘুরে জাস্ট লাস্টটা পার হওয়ার সাথে সাথে গাড়িটা অনেক স্পিডে টান দিছে।
আচ্ছা,
আর তারপর ড্রাইভার যে পাশে দিয়ে দুজনের অবস্থা, তারা মানে দেখলো যে তাদের কি মানে জাস্ট চোখ বড় মানে তাকায় আছে, মানে কিছু মানে বলতে পারতেছে না তারা, এমন মানে কি মানে কি দেখলো এত রাত্রে এখানে লাশ করতে পারে, তারা চুপ একদম জাস্ট কিছু বলতে। তো গাড়ি যখন টানা শুরু করছে তো তারা আর পিছনে ওই যে গাড়ির সামনে যে লুকিং গ্লাস আছে সেখানে আর পিছনে দেখে না, কেউ কেউ তাকায় না যে পিছনে কি হচ্ছে ওটা কি আছে কিনা, তারা কেউ তাকায় না, তারা জাস্ট চুপচাপ বসে ড্রাইভার তো মানে গাড়ির স্পিড একদম ফুল করে দিচ্ছে, মানে এখন ধুমায় এটা পার করা লাগবে রাস্তাটা। তো এই যে পিছনে যে দুজন বসেছিল ওরা তো বসে মানে দুষ্টামি করতেছে, ওরা জিনিসটা খেয়াল করে না, ওরা তো বসে আছে, যখন ওই গাড়িটা ওই লাস্টটা কভার করে যখন সামনে গেছে তো হঠাৎ তারা দেখলো যে ওই যে লাস্টটা কি মানে পড়ে আছে, তো ওরাও দেখা মানে জাস্ট শক্ত হয়ে গেল এটা কি থাকে আছে, ওরা ওইভাবে থাকে আছে। তো গাড়িটা যখন একটু স্পিড যখন টানা শুরু করলো হঠাৎ করে না ওই দুজন দেখলো যে এই লাস্টটা না উঠে গেছে, উঠে এটা জাস্ট মানে তাদের পিছনে দৌড়ানো শুরু করছে, এত স্পিডে দৌড়িতেছে যে কোনো পাটা নাই, জাস্ট মনে করে এটা দৌড়ে আসতেছে, এবং জিনিসটা খুবই ওর কোনো ফেস বোঝা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না, জাস্ট আসতেছে, এটা দেখা যাচ্ছে খুবই স্পিডে দৌড়ে আসতেছে, মানে একদম পা দিয়ে দৌড়েছে সেটা দেখা যাচ্ছে, পায়ের আর নিচের কিছু নাই, সেই দৌড়ে আসতেছে খুবই স্পিডে আসতেছে, গাড়িও প্রচন্ড স্পিডে চলতেছে। এখন ওদের মধ্যে যে একজন যে ছিল আরিফ পরে একটু মানে মানে ভয় পায়, সে জাস্ট এটা দেখে সাথে সাথে বেরোচ্ছে পড়ে গেছে, আমি তো ও এখন কি করবে, এখন ও মানে আকল কুর্সি পড়া শুরু করছে জোরে জোরে, মানে জোরে জোরে পড়া শুরু করছে, চোখ পড়তেছে পড়তেছে, এমন সময় কিছুক্ষণ পড়তে পড়তে যখন চোখের পলকটা একবার বন্ধ করছে, বন্ধ করার পর যখন মানে চাইছে তখন দেখে যে জাস্ট ওটা কিছু নাই,
আচ্ছা
নাই হয়ে গেছে। তখন তারা কি করলো ওই ড্রাইভারটা অনেক কষ্টে যে একটা পেট্রোল পাম্পের সামনে যে গাড়িটা থামালো, ড্রাইভার গাড়ি থেকে বের হয়ে জাস্ট মানে পড়ে গেছে, মানে পড়ে গেছে, মানে সে এত এত দূর পর্যন্ত অনেক কষ্টে আসছে, মানে সে তো কিছু বলতে পারতেছে, মানে সে তো হুশি আসতেছিল না এমন অবস্থা। তো তারপর পানি টানি ঢালার পরে যখন ওই যে মাঠ ফজরের আজান যখন দিছে, আজান দেওয়ার পরে মানে একটু একটু আলো এসে তখন তারা আবার গাড়িটা স্টার্ট করে মানে কষ্ট করে আসছে, মানে এদিনের মানে ওই এক্সপিরিয়েন্সটার পরে মানে আমাকে এসে মানে যখন বললো যে বললো যে এই অবস্থা যে তুমি না যে কত বড় বাচ্চো তোমার কপালটা আসলে ভালো যে তুমি এই জিনিসটা দেখো না, যে নিজের চোখে দেখতা, আমি আবার আরো একটু বেশি ভাবে তো ওটা দিনের নিজের চোখে দেখতাম, মানে সে না বলছো তুমি তুমি হার্ট ফেলি করতাম।
ওকে, সো এই হচ্ছে ঘটনা। ও অলরাইট, আমরা এবার কিছু এসএমএস পড়ে ফেলি। ডিজে ভৌতিস্ট লিখেছেন যে আমি রাফি, মাহিন ফেরদৌস লিখেছেন যে আই লাইক ভূত এফএম ভেরি মাচ এবং অনেক প্রশংসা করেছে, থ্যাংক ইউ। তেঁতুল গাছের ভূত আমাদের লিখেছেন যে এসএমএসটা না পড়লে তিনি খবর করবেন নাকি। আর আমাদেরকে রাসেল লিখেছেন সিলেট থেকে, ভাইয়া আমি আর আমার বন্ধুরা একসাথে ঘর অন্ধকার করে ভূত এফএম শুনছেন, থ্যাংক ইউ। নিষ্পাপ শয়তান আমাদের এসএমএস করেছেন, লিখেছেন ভাই প্লিজ আজ আমার এসএমএসটা পড়ো।
I was just thinking about this.
হিস্টোরিয়ান ভূত আমাদের লিখেছেন এফ আর হল ঢাকা ইউনিভার্সিটি থেকে, আজকে নতুন শুনছেন তিনি, দারুণ লাগছে। এছাড়াও হিমি উত্তরা থেকে আমাদের এসএমএস করেছেন, বোরকা পড়া ভূত নিয়ে আমাদের এসএমএস করেছেন, এবং তিনি এখন অবস্থান করছেন রেডিও ফুর্তির ছাদে। আব্বাস সিদ্দিক আমাদের বিয়ানীবাজার থেকে এসএমএস করেছেন, এছাড়া আমাদেরকে জামি এবং পাড়ি এসএমএস করেছেন বরিশাল থেকে, আমাদেরকে শবনাম এসএমএস করেছেন, আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন জাকির খান, এছাড়াও পলাশ ঢাকা থেকে এসএমএস করেছেন, আর অনেক এসএমএস করেছে। শাকিব ভাই এবার কি শুনবো আমরা? এখন
আমাকে একটা ছেলে এসএমএস করেছে, ওর নামটা বলতে, ওর নাম আরিফ।
মানে সে নিতে পারছে না, সে আমাদের বলছে এক্সপ্লিসিটলি যে ওটা থামাতে
খুব ভালো হয়। তাহলে তার একটা ছোট্ট ব্রেক নিচ্ছি এবং ব্রেকের পরে ফিরে আসছি স্ট্রেট ইনটু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসবো একটু পরে।
শুরু হতে যাচ্ছে আরঙ্গের হিউজ সেল। 9-31 December পর্যন্ত এই সেল চলবে আরঙ্গের সকল আউটলেটে। শালোর কামিজ, শাড়ি, পাঞ্জাবি, বাচ্চাদের পোশাক ও বিভিন্ন লেদার পণ্যে এমন অবিশ্বাস্য ডিসকাউন্ট আরঙ্গে আগে কখনোই হয়নি। চলে আসুন আরঙ্গের যে কোনো আউটলেটে।
চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আজকে যদি আপনি আমাদের শোটা মিস করে ফেলেন তাহলে আপনি এয়ারটেল এম রেডিও থেকে আমাদের শোটা শুনতে পারবেন। সেজন্য আপনাকে 4040 ডায়াল করতে হবে এবং সিলেক্ট করতে হবে চ্যানেল নাম্বার 22 এবং তারপর আপনি আরো একবার যে কোনো আপনার পছন্দের এপিসোড আপনি শুনতে পারবেন। এবং এছাড়া আপনি আপনার আমাদের যে টিউনটা আছে এটা কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করতে পারবেন। এই জন্য আপনাকে SMS সেন্ড করতে হবে, সিটি লিখুন, স্পেস দিয়ে 92125 লিখুন এবং সেটা পাঠিয়ে দিন 3123 এই নাম্বারে, তাহলে আপনার এই টিউনটি সেট হয়ে যাবে। আমাদের সাথে ফোনে রয়েছেন সুমন ভাই, আমরা সুমন ভাইয়ের সাথে একটু কথা বলবো এখন। হ্যালো, আসসালামু আলাইকুম সুমন ভাই।
হ্যাঁ, কি অবস্থা?
জি ভালো, কেমন আছেন?
আমার তো চলছে, আমি অলরেডি ইন্সটাগ্রামে ফেসবুকে ঢুকছিলাম, তো সবাই অনেকেই জানে আমি এখন কক্সবাজারের এখানে, সবাই বলতেছে এটা কেমন কথা, আমরা জানতাম আপনি আজকে আসবেন, আপনার হ্যালো এভরিওয়ান বলার কথা, আমাদের শোনার কথা। হ্যালো এভরিওয়ান।
ওকে, তো সুমন ভাই একটা নিশ্চয়ই কাজে গিয়েছেন কোন একটা ওখানে।
এক্স্যাক্টলি, সাকিব কতখানি বলছে আমি জানি না, আমি একটু আগে হোটেলে
সুমন, আমি খালি বলছি যে ওই ফুলমুন হবে এবং একটা চন্দ্রগ্রহণ হবে, ওটা রিলেটেড একটা ইনসিডেন্টের জন্য আপনি গেছেন, এর বেশি আমি কিছু বলিনি।
ওকে ফাইন, আমরা পুরোপুরি ভাবে ক্লিয়ার করতেছি না, কারণ এখনো কোনো কিছু তো ঘটে নাই। অ্যাকচুয়ালি আগামী কালকে 8:37 রাতে ফুলমুন, মানে এক্সাক্ট টাইমটা মোস্ট 8:37। তো এইখানে আমি ছোট ঘরে বলি, ঘটনাটা হচ্ছে কক্সবাজারের কাছে একটা গ্রামে, সেটা হচ্ছে চিটাগাং আর কক্সবাজারের মাঝখানে একটা গ্রামে একটা জায়গা আছে যেখানে এই যে চন্দ্রগ্রহণ হওয়ার সময় নাকি খুব ভুয়ের স্টাফ হয়। ইউজুয়ালি চন্দ্রগ্রহণ হওয়ার সময় এমনি সাইন্টিফিক ভাবেই ব্যাখ্যা দেওয়া যায় যে অনেক কিছু হয়, বাট ওখানে নাকি বেশ উইয়ার্ড জিনিসপত্র হয়। এটা কয়েকদিন আগে জুনেও একবার হয়েছিল, লাকিলি এই বছর আমরা দুইবার চন্দ্রগ্রহণ পাচ্ছি আর কি। তো ওই সময় অনেক কিছু হয়েছে, বাট উই মিসড ইট, আমরা পরে শুনছিলাম। বাট এখন হঠাৎ করে যখন শুনছি চন্দ্রগ্রহণ, তখন হঠাৎ করে চলে আসছি, কারণ আজকে আমারও ভূতে থেমে থাকার কথা ছিল, আবার যেদিকে এদিকে সবাইকে বলে দেওয়া হয়েছে যে আমরা থাকবো, দ্যাটস ওয়াই সাকিব জুবেন থেকে গেছে।
আমি চলে আসছি, অ্যাকচুয়ালি প্ল্যান ছিল কালকে যাবে।
আচ্ছা,
আজকে প্রোগ্রাম করে রাতে রওনা দিয়ে কালকে পৌঁছাবে, বাট আনফরচুনেটলি তো হয়নি। আজকে
আমি ঘুরে এসেছি যেখানে যাওয়ার কথা ছিল, ওটা একটু দূরে, এই কক্সবাজার থেকে এক ঘন্টা আগে আর কি, এরকম একটা জায়গায়। এবং বেশ জায়গাটার মধ্যে গাড়িও যায় না, হাইটে যেতে হয় বেশ ভিতরে। দেখে আসছি সবকিছু নর্মাল লেভেল আসতেছে, এখন কিছু বুঝতেছি না, বাট ওইখান থেকে আমি বেশ কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন পেয়েছি আশেপাশের লোকজনদের কাছ থেকে। তারা ইনফ্যাক্ট কয়েকজন এরকম ভয় পাচ্ছে যে তারা নাকি কাউকে থাকবে না গ্রামে, এরকম কথা বলছে আর কি। আর কেউ কেউ বলতেছে যে কিছুই না। সো অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারছি না কি হয়। লাকিলি ক্যামেরা ট্যামেরা সবকিছু নিয়ে আসছি আমরা, কিছু ইন্টারেস্ট মানে কিছু জায়গায় আমরা সবকিছু সেট আপ করবো, করে দেখি কি হয়, তারপর বুঝতে পারবো ব্যাপারটা কি। আর আরেকটা জিনিস হচ্ছে যে এইবার ভূতের সামনে অ্যাকচুয়ালি আমাদের একটা, আমরা কয়েকদিন আগে একটা ইনভেস্টিগেশনে গিয়েছিলাম আমরা ভূতের সবাই, মারাত্মক ইন্টারেস্টিং একটা ইনভেস্টিগেশন। এবং এটা সাকিব আমার মনে হয় আমাদের ওয়ান অফ দ্য মোস্ট চিলিং স্টোরিজ আমরা
জানার
ইচ্ছা ছিল, বাট এই ফুলমুনের ব্যাপারটার জন্য আমি চলে আসছি। তো হোপফুলি নেক্সট উইকে আমরা যদি থাকি ঢাকায় তাহলে আমরা নেক্সট উইকে ওই স্টোরিটা বলবো, আমরা কিসের ভিতরে দেখেছি, ওটা খুবই ইন্টারেস্টিং। আর আপাতত এখানে তেমন কিছু বলার নেই, বাট আমি একটা ছোট্ট একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে এই ভেরি রিসেন্টলি আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরা দেখতেছি যে অনেক বাজে নিউজ পাচ্ছি, অনেকেই মারা যাচ্ছে এই গেম পর্যন্ত অসুস্থ এই টাইপের অবস্থা। তো এমনি আমরা সবাই একটু ডাউন আছি এসব ব্যাপার স্যাপার নিয়ে যে চারিদিকে এসব কি হচ্ছে। গতকালকে যখন রাতে আমি যখন গাড়ি নিয়ে স্টার্ট করি, তো আই ওয়াজ হ্যাভিং দিস ব্যাড ফিলিং, মানে ভালো লাগছিল না। তো রাত্রে একটা সময় আসার পরে আমি গাড়ি চালাচ্ছি, সামনে একটা বাস, বেশ বড় একটা বাস, বাসটার কালার কিছুটা পিঙ্কিশ। আমি অনেকক্ষণ ধরে হর্ন দিচ্ছি, সে সাইডও দিচ্ছে না, মানে ডিস্টার্ব করতে থাকে যে বাস মাঝে মধ্যে ওরকম করতেছে। এবং আমার খুব বাজে একটা ফিলিং হচ্ছিল, তখন চারিদিকে পুরো কুয়াশা, খুব বাজে অবস্থা, গাড়ি জোরেও চালানো যাচ্ছে না, আর বাসটাও ডিস্টার্ব করতেছে। করতে করতে এক সময় আমার মনে হচ্ছে যে আমার এই বাসটাকে পার করতেই হবে, মানে খুব অসহ্য লাগতেছে, অস্বস্তি লাগতেছে। দেন আমি অনেকক্ষণ ধরে বাসের দিকে নোটিস করছি যে বাসের মধ্যে প্রবলেমটা কি, মানে আমার এরকম লাগছে কেন। আমি খুব উইয়ার্ড একটা জিনিস দেখলাম, এই অ্যাঙ্গেলে কখনো কিছু দেখিনি, সেটা হচ্ছে বাসের পিছনে ওই অনেক কিছু লেখা থাকে, তো ওখানে একটা জায়গায় আল্লাহু লেখা আছে, বাট উইয়ার্ড থিং ইজ আল্লাহু লেখাটা উল্টা। তো আমি কখনো এই ধরনের জিনিস আগে কখনো দেখিনি যে আল্লাহু লেখাটা উল্টা। আমি দেখে এতই ভচকেছি, আমি গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোন বের করে একটা ছবিও তুলছি, আমার তো ছবিটাও আছে, বাসের নাম্বার টাম্বারও আছে, বাট আমার কাছে ব্যাপারটা খুব উইয়ার্ড লাগছে, এরকম একটা ভুল অ্যাকচুয়ালি ইউজুয়ালি হয় না এইসব জায়গায়। অ্যান্ড দেন ওইটার পর থেকে আমার খুব খারাপ লাগা শুরু করছে, আমি তখন কোন মতে গাড়ি দিয়ে টান দিয়ে আমি ওভারটেক করে চলে গেছি, বিকজ আই ওয়াজ ফিলিং ভেরি ব্যাড অ্যাকচুয়ালি ওই সময়টায়। নাথিং মানে হন্টিং অ্যাবাউট ইট, এখানে ভুলের কিছু নাই, বাট এটা ভালো লাগে নাই। সো আমি বলবো যে রাস্তাঘাটে এরকম করে একটা সিচুয়েশন দেখলাম, আমার বাসে সেখানে থাকার দরকার নেই, ওই ভালো ফসল ওরা করা উচিত। এনিওয়েজ এই হচ্ছে আমার অবস্থা। আগামী কালকে অ্যাকচুয়ালি যাচ্ছি, তো রাতুল তখন আমি তোমাদের জানাবো কি হচ্ছে।
অবশ্যই অবশ্যই অবশ্যই, আমরা ওয়েট করছি আপনার সেই ঘটনাটা শোনার জন্য। এবং আজকে সাকিব ভাই সেটা বলছেন না যে ঘটনাটা ঘটেছে, বা আপনারা ইনভেস্টিগেট করতে গিয়ে রিসেন্টলি যেটা পেয়েছেন সেটাও একসাথে আমরা শুনবো ইনশাল্লাহ।
হ্যাঁ ওইটা মানে বেশ ইন্টারেস্ট, মানে এটা বলতে পারতেছি না এখন, ডেফিনেটলি বলবো আমরা, ডেফিনেটলি নেক্সট উইকে বলবো।
ওকে থ্যাংক ইউ সুমন ভাই,
হ্যাভ এ সেফ ট্রিপ ব্যাক। আমাদের যে মিস ইনফর্ম করছে আমাদের পুরো ডেটটা তাকে একটু বুঝাই দিয়ে।
হ্যাঁ কোন অসুবিধা নেই, এগুলো কোনো ব্যাপার না। আর ওই তাহলে আমি জানাচ্ছি তোমাদের কি হলো, ওরকম সিচুয়েশনে তো জীবন তো চলে আসতে পারবা কালকে রাতে, দেখতে চাই কি করা যায়।
সুমন ভাই
হ্যাঁ,
আর আপনি আসার সময় পারলে একটু ঝুড়ি সুটকি নিয়ে আসেন,
ঝুড়ি সুটকি না। ওকে
সেটাই আমরা চাচ্ছি, এবং আমরা সেই ঘটনাটা শুনতে চাচ্ছি আসলে, রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে। থ্যাংক ইউ সুমন ভাই, অনেক 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 থ্যাংকস, আর সেই সাথে আপনার জার্নিটা অনেক ভালো হোক, এবং আসলে যে জন্য গেছেন সেখানে আপনি সাকসেসফুল হন সেটাই আশা করবো আর কি। থ্যাংক ইউ, ওকে বাই। আমরা কথা বলছিলাম সুমন ভাইয়ের সাথে এতক্ষণ, বুঝতেই পারছিলেন সবাই তো, আমি যে বাসের পেছনে নামটা উল্টা করে লেখা, আল্লাহর নামটা উল্টা করে লেখা, এটা তো একটা ঘটনা আছে। আমি আমার জীবনের সবচেয়ে উইয়ার্ড যে লেখাটা দেখেছি সেটা হচ্ছে যে একটা বাস, এটা হচ্ছে ওই দূরপাল্লার বাস আর কি, রাস্তা দিয়ে হাইওয়ে দিয়ে যাওয়ার সময় লিখেছি, এবং বাসের পেছনে খুব সুন্দরভাবে লেখা আছে বিভিন্ন কালার দিয়ে, লেটস গো টু হেভেন। তো এখন এই হচ্ছে অবস্থা। আমি তো আসলে মানে বাসে উঠে কি আসলে হেভেনে যেতে চাই
না, বাসে তো আমি যেখানে যাচ্ছি ওখানে যেতে চাই,
ওখানে হেভেন যেতে চাই না
সেটাই। আচ্ছা এই ব্যাপারটা কি শুধুমাত্র এটা বলা যাবে যে পূর্ণিমার সাথে যে সম্পর্ক, এই ব্যাপারটা একটু কি বলা যাবে কিছুটা, নাকি এখন বলতে চাচ্ছেন না?
মানে বেসিক্যালি হিস্টোরিক্যালি বা মিথোলজিক্যালি এই ফুলমুন চন্দ্রগ্রহণের সাথে অনেক ডেভিল ওয়ার্শিপ হ্যান্ড ট্যান এগুলো কিছু ইয়ে আছে,
সো এগুলো অলরেডি আমরা শুনে আসছি, মুভিতে দেখেছি, গল্পে পড়েছি। সো ওরকম একটা কি যেন একটা শুনেছে যেটা আমি আসলে বলতে চাচ্ছি
না, তার দরকার নাই। আমরা তাহলে এখন ঘটনাটা শুনবো, কোন একটা ঘটনা
ঘটনা যে করবে
আমি একটা ঘটনা শুনে ফেলে এখন।
আচ্ছা এটা কি আমার ঘটনা?
হ্যাঁ জি।
আচ্ছা
নাকি এটা শেষে বলবেন? যেহেতু আমাদের কাউকে দেখা যাচ্ছে না।
জি, আমি প্রীতিশ কুমার সরকার, আমি চাউচির ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছি। আমার বাড়ি রাজবাড়ি সূর্যনগরে।
জি,
আমি এখন যে ঘটনাটা বলবো সেটা আমি তখন ভার্সিটিতে পড়ি, আমি এক ছুটির সময় গিয়েছিলাম দেশে, তখন যে ঘটনাটা আমার উপস্থিতিতেই দেখেছি সেই ঘটনাটা বলছি। সেটাও আমাদের ওই পুকুর নিয়েই ঘটনাটা।
আচ্ছা,
পুকুরের পাশেই যেটা বলেছিলাম যে ছোট্ট মাঠ মতন আছে, আর তার কয়েকটা জমির ওপারেই আছে একটা ছোট্ট পারিবারিক শ্মশান।
জি,
তো ওটাকে বলতো যে হোড়ের ভিটা।
আচ্ছা,
ওই ওই শ্মশানেও সবাই বলতো যে ওইখানে একটু ভয় বা ভূতের আড্ডা আছে, এবং আমাদের পুকুরে তো আছেই আগাগোড়াই বলা হয়। তো এই ঠিক দুইটা জায়গার মাঝখানে একটা ছোট্ট জমিতে ওই মটরশুটি বোনা হয়েছিল, সেখানে আমাদের পাশের বাড়ির সাথেই মাঠ, আমি যেটা বলেছিলাম, ওনারাও আমাদের দুঃসম্পর্কে আত্মীয়। তা ওনাকে আমরা জ্যাঠাইমা বলতাম, যেহেতু আমার মার বড় আর কি বয়সে, এবং সবাই গ্রামের সবাই তাকে জ্যাঠিমা বলেই ডাকতেন। তো এটা ঠিক দিনের বেলা, একদম বেলা 11:30 দিকে হবে। তো ওই মাঠ থেকে একটা মেয়ে, 10-12 বছরের একটা মেয়ে, যার বাবা ছিলেন কৃষক, তাকে ওই মাঠের নাস্তা দিয়ে ওই মেয়েটা ফিরছিলেন। ফেরার পথে সে দেখতে পান যে ওই জ্যাঠাইমা শাক তুলছেন আর কি, গ্রামে যেটা হয় আর কি, কুলাতে করে শাক তুলছিলেন। তা ওই মেয়েটা বললো যে কি জ্যাঠাইমা কি করছেন? তা বললো যে আমি তো শাক তুলছি, তুই আমাকে একটু সাহায্য কর, আমাকে কিছু শাক তুলে দে। তো সে প্রায় আধা ঘন্টা যাবৎ অনেক শাক তুলে ওই ওনাকে দিয়েছে, ও নিজেও কিছু নিয়েছে। নেওয়ার পরে ঠিক ওই মাঠটা পরেই, দুটা জমির পরেই ওই বাড়িটা, যে বাড়ি দিয়ে, যে বাড়িটা ওই জ্যাঠিমার বাড়ি, তো সেই ওই পথ দিয়ে যেতে হয়, বাড়ির ভিতর দিয়ে, আমাদের বাড়ির ভিতর দিয়ে তাদের বাড়িতে যেতে হয়। এই অবস্থায় ও যখন তুলে দিয়ে আসছে, তখন এই বাড়িতে এসে দেখছে যে ওই জ্যাঠিমা তো ও ভাত খাচ্ছে। তখন ও বলতেছে, জ্যাঠিমা আমি আপনি এখানে, আমি যে আপনাকে শাক তুলে দিয়ে আসলাম। তখন বলে যে কই, আমি তো খাচ্ছি কখন থেকে এখানে বসে। তখন ও ভয় পেয়ে গেছে রীতিমতো হলে, এবং ভয় পেয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। তখন আমরা দৌড়াই আসলাম পার্শ্ববর্তী থেকে দৌড়িয়ে এসে, তখন ওর অনেকক্ষণ পানি টানি দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করা হলো। তখন তার জ্ঞান ফেরার পরে সে যে ওই ঘটনাটা বলল আর কি, এই হয়েছিল আমাকে। তখন ও বলার সাথে সাথে আমরা একটু বেরিয়ে গেলাম সবাই, যে ওইখানে কেউ শাক তুলছে কিনা বা অন্য কিছু, বা কেউ গিয়েছে কিনা, অন্য মাঠের কেউ দেখেছে কিনা, এইরকম আর যে কাউকে পাওয়া গেল না।
আচ্ছা,
তো এটাও একটা মানে সেই থেকে গেল। ওই মেয়েটা অনেকদিন অসুস্থ ছিল, প্রায় 2-3 মাস যাবৎ ভোগার পরে, অনেক ডাক্তার টাক্তার কবিরাজ এগুলো দেখানোর পরে পরে আস্তে আস্তে
সুস্থ হয়ে যায়। ওকে,
এটা ছিল একটা ঘটনা। আর একটা ঘটনা যেটা বলবো সেটাও এই একই জাতীয়, তবে সেটা ছিল ঠিক একটা পূর্ণিমার রাত্রে, এবং এটা ছিল চৈত্র মাস।
আচ্ছা,
আমাদের একটা বাড়িতে একটা যাত্রার দল ছিল, অ্যামেচার পার্টি ছিল। সেই যাত্রা দলে একটা ছেলে ছিল, যে ছেলেটা নায়কের পাঠ করত।
আচ্ছা,
তার বাড়ি ছিল পদ্মার ওপারে, পাবনা জেলায়, কিন্তু তাদের বাড়িঘর যখন পদ্মাতে ভেঙে যায়, তখন কাজের সন্ধানে আমাদের এই এরিয়াতে আসে। তখন আসলে একজনের বাড়িতে আশ্রয় নেয়, সেই লোকটাও যাত্রার দলের ওই বিবেকের পাঠ করত। আর এই ছেলেটা দেখতে শুনতে সুন্দর ছিল, এবং সে ভালো গান করতে পারত, এই জন্য যাত্রার দলে তাকে নায়কই বানানো হয়েছে। এইরকম এক রাত্রে, ওই পূর্ণিমার রাত্রে, আমাদের বাড়িতে রিহার্সেল হতো, বাড়ির যে কাচারি ঘর ছিল ওইখানে রিহার্সেল, যাত্রা রিহার্সেল দিয়ে রাত্রে 11:30-12:30 দিকে চলে গেছে বাড়ি। যে বাড়িতে থাকতো, যাকে বললাম যে বিবেকের পাঠ করতো, হলি বিশ্বাস ছিল তার নাম, আর এই ছেলেটার নাম ছিল টোকন, নায়ক যে পাঠ করত। তা তারা দুজন একসাথেই শুয়ে থাকতো, এক বিছানায় শুয়ে থাকতো। তো ওদের ইয়ে ছিল যে ভোরবেলা উঠে একটা কাজে যাবে। একটা জমি সংক্রান্ত, জমি মাঠে যে কাজ করতো সেই কাজে যাবে। তো ওই রাত্রে তিনটার দিকে হঠাৎ করে ও ডাক শুনতে পায়, এইটা কোন আস। এইভাবে যখন ডাক দিয়েছে তো ও ভাবছে যে ওই তার যে হলি ভাই সেই তাকে ডেকেছে এবং সে দেখতে পেল যে ওইখান দিয়ে যাচ্ছে। তো সে আমাদের বাড়ি থেকে চার পাঁচটা বাড়ি দূরে, তো ওইখান থেকে আসতে আমাদের বাড়ি দিয়ে গেলেই তারপরে মাঠে চলে যায়। তো উনি দেখছে যে ওই ওই ছেলেটা দেখছে যে ওনার ভাই আগে আগে যাচ্ছে, একটা সাদা গেঞ্জি পরা। তো ও যাচ্ছে, উনি পাঁচ পাঁচ যত জোরেই যাক ওনাকে ধরতে পারছে না। ধরতে না পারলে যখন আমাদের বাড়ি ছেড়ে তারপরে যে লাস্ট বাড়িটা সেটাও ছেড়ে গেছে, যখন সে পুকুর পাড়ের দিক যাচ্ছে তখন তার একটু ভয় হয়েছে যে পুকুরের দিক যাচ্ছে, কারণ উনি বলতেছে দাঁড়ান দাঁড়ান আমি একসাথে আসি, আসতেছে না। তখন সে ভয় পেয়ে দৌড় দিয়ে এসে আমার বাবাকে জোরে চিৎকার করে ডাকে, কাকাকে বলে ডাকতেন। কাকা কাকা তাড়াতাড়ি ওঠেন, বলে কি হয়েছে তুই এত রাত্রি, কি ব্যাপার? তো বলে যে আমি তো ভাবছি ভোর হয়ে গেছে, আমাকে ডাক দিল ভাই, তো আমি তো এখন ভাই তো ধরতে পারছি না। তো ও কাঁপছে, তখন ওকে নিয়ে ওই বাড়িতে চলে আসা হলো, যার চার কাছে সে শুয়ে আছে। এসে দেখা গেল যে ওই লোকটা ঘুমিয়ে আছে ওখানে শুয়েই আছে। এই যে এতক্ষণ যে কার সাথে সে হাঁটলো এটা তখন সবাই আমরা ধরে নিয়েছি যে এরকম।
এবং এরকম ঘটনা অনেকের কাছ থেকে আমরা শুনি যে এরকম একটা জায়গায় একটা মানে কারোর সাথে মিট করেছে। আমরা প্রথম যে ইমেলটা পড়েছিলাম সেটাও এরকম যে একটা ফ্রেন্ডের সাথে সারাদিন ঘুরলো, পরে জানা গেছে যে সে মারা গেছে। আসলে এরকম অদ্ভুত কিছু ঘটনা,
ওই অনেকদিন ভয় পেয়ে আর তারপরে অনেকদিন সেও একটু অসুস্থ ছিল, যেহেতু ভয় পেলে যেটা হয় আর কি, পরে আস্তে আস্তে সে নর্মাল হয়ে যায়। তো আমি কি কোন ভিউয়ার্স বা লিসেনার জন্য একটু কথা বলতে পারি?
প্লিজ।
হ্যালো, আমি বলছি লাবিপা, তুমি আমাকে এখনই টেলিফোন করেছিলে যে আমি আর একটা প্রথম গল্প বলার পরে তুমি বলেছিলে যে আমাকে একটু হ্যালো করেন, তাই আর কি করলাম। থ্যাংক ইউ, তুমি এত রাত্রি আমাকে শুনছো।
ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা একটা ছোট্ট ব্রেক নিব এবং ছোট্ট ব্রেক নিয়ে আবারও ফিরে আসছি একদম সাকিব ভাইয়ের ঘটনায়। সেই পর্যন্ত সবাই রেডিও ফুতির সাথে থাকুন। আর তার আগে একবার বলি যে বেশ কিছু SMS আসছে, SMS না পড়লে খবর আছে আমার, অনেকগুলো SMS চলে এসছে। আমাদের জালাল ভূত আমাদের লিখেছেন ময়মনসিং থেকে, এছাড়া আমাদের জুবাইয়ের জনি লিখেছেন, আমাদেরকে মিস্টার ওকে লিখেছেন, জিব্রান ভাই সাকিব ভাইকে আচ্ছা অ্যান্ড অ্যান্সার দাও, আচ্ছা কি একটা কি কোশ্চেন করেছেন তিনি, ডেভিল ওয়েদার বা এরকম কি একটা, তারপরে 666 এগুলো সম্পর্কে জানতে চেয়েছেন। তো আমার আপনি ডিটেইল ইমেল করলে মনে হয় ভালো হয়।
হ্যাঁ, ইমেল করলে বেটার,
বুঝতে পারছো? হ্যাঁ, কারণ অনেকগুলো কথা একসঙ্গে। এছাড়া আমাদেরকে মুক্তাকিন মিরপুর থেকে SMS করেছেন, এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি যে বিশ্বজিৎ, তিনি অনেক ভয় পাচ্ছেন এবং পিপাসা লেগেছে, ঘরের বাইরে যেতে পাচ্ছেন না, এবং তিনি বলছেন যে আমার পানিটা কে খাওয়াবে আর কি। শুভ, নাসিম, রাজু তারা আমাদের সাথে আছেন। ধানমন্ডি থেকে রিদিকা আমাদের SMS করেছেন, এছাড়াও আমাদেরকে SMS করেছেন আলামিন, শুভ, নাসিম, রাজু আবারও SMS করেছেন,
আমি
অলিভিয়া খুলনা থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন ব্লাইন্ড এভেল, দিদারুল খুলনা থেকে SMS করেছেন আমাদেরকে, তানিয়া আমাদেরকে SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আমাদেরকে টিপাইমুখী ভূত, আচ্ছা আমাদেরকে মিসিলা SMS করেছেন, এছাড়াও জালাল আবারও SMS করেছেন। তো আমরা আবারও বলি যে আপনারা যারা SMS করতে চান তারা আপনাদের এয়ারটেল নাম্বার থেকে আমাদের SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার অথবা যে কোনো নাম্বার থেকে আমাদের SMS করা যাবে। আর আমি তখন তো বলেছিলাম আপনাদের যে এয়ারটেল এম রেডিও দিয়ে আপনারা আমাদের শো আবারও শুনতে পাবেন, শুধুমাত্র 4040 ডায়াল করে 22 নাম্বার চ্যানেলটা আপনাদের সিলেক্ট করতে হবে, আপনারা যে এপিসোড পছন্দ সেই এপিসোড আপনারা চাইলেই শুনতে পারবেন। সুতরাং যে মাঝে মাঝে খারাপ লাগে যে সাকিব ভাই আসেন না, কোনো সমস্যা হবে না, ওই পুরনো কিছু আবারও শোনার একটা ভালো একটা সুযোগ আছে এখানে। যাই হোক, আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ফিরে আসছি এক্ষুনি, আমাদের সঙ্গে থাকেন।
This track was downloaded from fusionbd.com.
রিপিট শুনছেন ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। সাথে আছি রাসেল, মাসুম এবং আমাদের সঙ্গে নতুন কিছু গেস্ট আবারও জয়েন করেছেন। আর প্রথমে আপনার কাছে চলে যাই, যদি সময় খুব কম আমরা শুনে ফেলি আপনার ঘটনা চট্ট করে।
হ্যালো, আমি রাজিম, আমার তাই রাজিম। তো আমি আজকে আসলে সময় খুবই অল্প, কোনটা শুনবো?
আপনি জাস্ট একটা ছোট্ট একটা ঘটনা আমাদের বলে শুনে দেন তাহলে।
ছোট্ট আসলে সবগুলোই তো বড় বড়, ছোট্ট করে
তাহলে আপনি চিন্তা করেন, আমি এমন একটা শুনে
আসছি।
হ্যালো লিসনার, দ্যাট স্কোয়াড কাম ফ্রম ওয়েস্ট মালদার নারায়ণগঞ্জ। আমার যে ঘটনাটা এটা মানে ছোট করে বলি, সময় তো কম স্যার। তো আমি আমার মোটর বাইকটা মানে মেরামত করার জন্য ওয়ার্কশপে যাই এবং সেখানে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় অনেকদিন গ্যাপ থাকার পরে। তো ওর সাথে জিজ্ঞেস করি ও নতুন বাইক নিয়েছে কি সমস্যা, ও বলে যে একটু চালায় দেখি কি সমস্যা। তো চালায় আসি, এর মাঝখানে একজন লোক আসে মানে আমাদের কথাবার্তা চলাকালীন সময় একটা মানে পাগল বেশে একজন লোক আইসা বলে ওই ফ্রেন্ডকে, বাবা কিছু খাই নেই, কিছু টাকা দে আমার। তো ও বলে যে তোর হাত পা আছে, তোর কেন টাকা দিবি, যা এখান থেকে যায় এবং গালিগালাজ করে, অনেক গালিগালাজ করে। তো ওই লোকটা মানে পাগল বেশের যে লোকটা আসে সেই লোকটা মানে ওনারে মানে ওই ফ্রেন্ডরে বলে তুই হারাবি তুই হারাবি বলে চলে যায়। তো ওই দিন আর কিছু হয় না, আমার ফ্রেন্ডের সাথে মানে আমি বাই বলে চলে যাই এবং সন্ধ্যা পরে রাত্রিবেলা আমাদের ও SMS করে একটা। তো ওর SMS এর কোনো মানে রিটার্ন দেই না এবং দেখা যায় যে মানে আমি সো টায়ার্ড থাকাতে মানে বেড়ে যাই। তো টেক্সট মেসেজ অন করেই আমি ঘুমাই যাই, মানে কোনো মেসেজ পাঠাই না। কিন্তু সকালবেলা উইঠা দেখি যে মানে আমার মেসেজ টেক্সট মেসেজের মধ্যে একটা জিনিস টাইপ হয়ে আছে, লস্ট লস্ট এরকম একটা কিছু। তো আমি সেন্ড অপশনে যাই, যে গিয়ে দেখি যে ওইখানে কোনো কিছুই আমি কারো সেন্ড করিনি এরকম লস্ট কিছু, বা আমি লিখেও নেই। তো এটা কিভাবে আসলো আমি নোটিস করি না, চলে যাই আমার কাজে। এবং মানে এরপরের দিন যখন আমি ওয়ার্কশপে গিয়ে আমার মানে বাইকটা আনার জন্য যাই মেরামত করতে, যেটা দিছি, তো আমি বলি যে আমার ফ্রেন্ডের বাইকের কি সমস্যা ছিল এবং কি হয়েছে ওর, মানে কি সমস্যা ছিল। ও বলে যে ভাই কার কথা বলতেছেন? আমি বললাম সাদ্দামের কথা যে আসছে কালকে। কয় ভাই ওর তো মানে আমি জানাজা পরে আসলাম। আমি বলি এটা মানে কিভাবে সম্ভব, কালকে কথা বললাম না কথা বললাম মানে কথা বললাম আর আজকে মারা গেছে।
এবং তারপর রাত্রিবেলা আপনার সাথে খুব উদ্ভট কিছু ঘটনা ঘটেছে। ওকে থ্যাংক ইউ, আমরা পরের ঘটনায় চলে যাব আপনার ঘটনা।
হ্যালো আমি গাজিন, আমি যেটা বলবো সেটা হচ্ছে পীরজি হুজুরের একটা ঘটনা ছিল। পীরজি হুজুর যখন ওনার মাদ্রাসায় বড় কাটার মাদ্রাসায় আসেন তখন উনি জানতে পারেন যে ওনার মাদ্রাসার মধ্যে অনেক জিনেরা ডিস্টার্ব করে, মানে বাজে জিন বা দুষ্ট জিন। তো ওনার যখন উনি যখন মিডল ইস্টে কোথায় যেন পড়াশোনা করে, তো ওখানে পড়াশোনা করা অবস্থায় একটা ছেলের সঙ্গে তার পরিচয় হয়। ওই ছেলেটা ছিল জিনদের বাচ্চার ছেলে, সে পড়াশোনা করত। তো ওনাকে নিয়ে আসে যে বন্ধু আসো আমার দেশে যাই, গিয়ে দেখি কি অবস্থা, আমাদের তো জিন ডিস্টার্ব করে। তো উনি আসেন এবং এসে বলে যে তোমরা এখানে যে মানে দুষ্ট জিনগুলো আছে তোমরা চলে যাও। ওরা বলে যে না আমরা যাবো না, তোমরা চলে যাও। তখন ওই রাত্রেবেলা সারা রাত ওখানে একটা মানে জিনদের মধ্যে একটা মারামারি হয়, ঠিক আছে। মারামারি হওয়ার পরে সকালবেলা দেখা যায় যে 52টা জিন, মানে 52টা ওনাদের পরবর্তী আব্দুর রশিদ সাহেব উনি আমাকে বলেছিলেন পরে, যে হুজুরের কাছে আমি এখন আছি, তো উনি বলেছিলেন যে ওনার বাবার ঘটনা এটা। তো উনি বললো যে 52টা জিন নাকি ওই রাত্রে মারা যায় এবং পরবর্তী দিন সকালবেলা ওই এলাকায় যারা ছিল তারা 52টা কাক পরে থাকতে দেখে ওই এরিয়ার মধ্যে।
এটা কোন জায়গায়?
এটা হচ্ছে চকবাজার বড় কাটারা মাদ্রাসা, এটা সবাই জানে,
এটা সবাই জানে,
সবাই জানে।
ব্যাপারটা কিন্তু খুবই অদ্ভুত,
অবশ্যই 52টা 2011 এর দুনিয়ায় কে বিশ্বাস করবে এগুলো?
সেটাই সেটাই সেটাই। আচ্ছা সাকিব আমার কিছু
বলো, ইট ইজ ভেরি সিমিলার টু দিস,
বলতে হবে আজকে। আর আসলে ঘটনাটা আপনি মানে ছোট করে বললেন,
এটা এটা হচ্ছে এটা আমি শিওর এর জন্য কারণ আব্দুর রশিদ সাহেব যে উনি হচ্ছে খুব মানে
পরে আপনি ইদানিং যাচ্ছেন এবং ওই সম্পর্কে হালকা একটু।
আচ্ছা আচ্ছা, ওখানে আমি ওনার যে খাদেম আছে কিংবা আমি ওই হুজুরের কাছে বললাম যে হুজুর আমি তো আপনার কাছে আসতেছি আমার এরকম এরকম প্রবলেম হয়। তো বলে যে তোমার কি ডিস্টার্ব করে? আমি বললাম যে না ডিস্টার্ব না, আমার পজিটিভ, আমার যে পাওয়ারটা সেটা হচ্ছে পজিটিভ এনার্জি টাইপের, আমার কোনো বিপদ হলে আমি বুঝতে পারি, আমি আগেই বলেছি। তো যাই হোক উনি তখন বলে যে ঠিক আছে। আমি বললাম যে বুঝো আমি তো জিন দেখতে চাই, মানে আমার দেখে মানে হাসলো, যে বললে যে তুমি কি দেখো নাই কখনো? আমি বললাম যে আমি তো জানি না। বলে যে তুমি দেখছো, তুমি দেখছো মনে করো তুমি দেখছো। আমি বললাম যে না আমার তো মনে হয় না। বলে যে তুমি ভালো করে মনে করে দেখো তুমি দেখছো। তো যাই হোক, তারপর আমি ওখানকার যে খাদেম যারা ছিল
আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা তো জিন টিন ছাড়া
আপনি কি আসলেই দেখছেন এরকম?
আমি এখন পর্যন্ত
উনি যে বলেন দেখছো ব্যাপারটা
খুঁজতে হবে যে আমি আসলে কবে দেখছি। এটা নিয়ে আরো ইন্টারেস্টিং ঘটনা আছে, ওটা আমি পরে বলবো।
আচ্ছা আমরা তাহলে নেক্সট আরেকদিন তাহলে এই ঘটনাগুলো শুনবো ইনশাল্লাহ।
আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে উনি খাদেম সাহেব বলেন যে আমি বললাম যে আপনারা তো এখানে জিম টিম ইয়া করেন ছাড়ান, এটা কিভাবে করেন মানে ওয়েটা কি? তো বলে যে আমি বললাম যে আচ্ছা জিনের মানে কোন রূপ আছে? বলে যে না ওদের কোনো রূপ নেই, ওরা যে কোনো রূপ ধারণ করে স্পেশালি সাপ এবং বাঘ।
সাপ এবং বাঘ এবং আমরা
সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা আমি লাস্টে একটু শেষ করি, সেটা হচ্ছে যে উনারা বললো মানে ছোট্ট একটা রুম, ছোট্ট একটা রুমের মধ্যে আমি বললাম যে আপনারা কি দেখেন? বলে যে আমরা যখন এখানে জিনদেরকে ডাকাই তখন আমরা দেখি বিশাল একটা বাঘ মানে রুমের মধ্যে আসে এবং হয়তো অনেক বড় কোন সাপ মানে এই রূপটা ধরে ওরা আসে এখানে এসে ওদের সঙ্গে কমিউনিকেট করে,
বাঘের রূপ ধরে।
বাঘের রূপ ধরে আসে।
ওকে থ্যাংক ইউ। আমরা কিছু এস এম এস পড়ে ফেলি। নিতু আমাদের এস এম এস করেছেন, নিতু মানিক ফামি, আমাদেরকে খুব ভয় লাগছে তবু ভূত এফ এম শুনছি, শশী লিখে পাঠিয়েছেন। আমাদেরকে রুবেল এস এম এস করেছেন ফ্রম সিলেট, এবং আমাদেরকে এস এম এস করেছেন, আচ্ছা নামটা আসেনি, শুভ ময়মনসিং থেকে এস এম এস করেছেন, ওমর ফয়সাল বৈশাখ তারা এস এম এস করেছেন আমাকে, ফারহিন ধানমন্ডি থেকে এস এম এস করেছেন, তিনি এবং তার বোন ভূত এফ এম শুনছেন, সায়েন্টিস্ট ভি খুলনা থেকে আমাদের এস এম এস করেছেন, এছাড়াও মোহাম্মদ বাবুল আক্তার আমাদের সাথে এস এম এস করেছেন, এবং আমাদেরকে এস এম এস করেছেন খালিদ হাসান ফয়সাল চাঁপাইনবাবগঞ্জ থেকে, কালকে পরীক্ষা তারপরেও শুনছেন, শাহিন ঋতু আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন ইমু ভূত এফ এম সম্পর্কে তিনি লিখেছেন আর কি, ইলা আমাদের চিটাগং থেকে এস এম এস করেছেন, এবং আমাদেরকে এস এম এস করেছেন দিলশাদ সিলেট থেকে, তানিয়া আমাদেরকে গোপালগঞ্জ থেকে এস এম এস করেছেন। আমি একটা কথা বলবো যে আমরা রেগুলার আপনাদের সামনে আসি এবং গেস্টদের নিয়ে আসি, এটা সম্ভব হয় একমাত্র এই কারণেই যে আপনারা আমাদেরকে ইমেল পাঠান, সো ইমেল পাঠান বলেই আপনাদেরকে নিয়ে আসতে পারি, সো আমাদেরকে বেশি করে ইমেল পাঠাবেন, আর ইমেল পাঠানোর অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আর যারা মনে করছেন যে ঘটনাগুলো বেশি ভয়ের টয়ের না, আপনাদের মতোই একজন লিসনার কিন্তু এই ঘটনাগুলো পাঠাচ্ছেন, সো এটা তো আসলে বলার কিছু না, আমি কোনোভাবেই দায়ী না, এবং মানে যারা আছেন তারা আপনাদেরই একজন কিন্তু। মানে
একটু কথা বলতে পারি?
জি
প্লিজ। সেটা হচ্ছে যে
কথা বলতে চাইলে আমার ভয় লাগে যে কি জানি কি বলবো।
না না না, তো হুজুর আমাকে যেটা বলে আমার 40 দিনের একটা কোর্স, বলে যে তুমি তোমার শেষ কোর্স যখন হবে তুমি তখন আইসো আমি তোমাকে দেখাবো। যাই হোক, আরেকটা ব্যাপার সেটা আমি শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমি পার্সোনালি একটু প্রবলেম আছি, তো লিসেনার আপনারা আমাকে একটু দোয়া করুন প্লিজ।
ডেফিনেটলি আমি নিজেও দোয়া করছি আপনার জন্য, আপনারা খুব ভালো থাকেন। আমরা এখন সরাসরি সাকিব ভাইয়ের কাছে চলে যাব এবং জিব্রান ভাইয়ের কাছে চলে যাব, অর্থাৎ আমরা বৌতিস্টের কাছে চলে যাচ্ছি।
আচ্ছা ফার্স্ট অফ অল রংপুরে কি ভূতেশন শোনা যায়?
জি,
ওখান থেকে কয়েকজন আগে ইয়ে পেয়েছিল ফেসবুকে আর কি, যে
আচ্ছা
রংপুরে নাকি ভূত পায় না নাকি জানি,
এটা মনে হয় এটা আমি ঠিক জানি না, কিন্তু শুধুমাত্র রংপুর না, রংপুরের থেকে আরো ভেতরেও শোনা যায় আর কি।
So here's my story. So this is not an investigation. আমরা তো গত কয়েকবার যতবারই ইনভেস্টিগেশন শেয়ার করেছি, এটা একটা স্টোরি। আমার এক মানে আমার অনেক নানা টানা আছেন।
জি,
সো একজন নানার একটা ঘটনা ছিল আর কি। সো হি ওয়াজ পোস্টেড অ্যাজ এ ম্যাজিস্ট্রেট somewhere in the Sylhet division, I forget, মানে হয় চুনারুঘাট অথবা সুনামগঞ্জ এরকম একটা জায়গা আর কি, ইজ পোস্টেড অ্যাজ এ ম্যাজিস্ট্রেট। সো যেসব যেটা হয় গ্রামে জমি নিয়ে অনেক প্রবলেম হয়, সো জমি নিয়ে মানে আর গ্রামে একটা জিনিস খুবই কমন গ্রামে বা মফস্বলে, ধাম করে কেস করে। তোমার ধরো আমার সাথে গ্যাঞ্জাম হয়েছে কিছু নিয়ে, তুমি ধাম করে একটা ওই কি বলেছে ফালতু কেস আর কি, যে কেস একটা বেসিস নেই, কেস শেষ করে তারপরে এটা নিয়ে বিচ্ছিরি হয়, আর জমি রিলেটেড ব্যাপার অলওয়েজ খুন খারাপই হয়, এগুলো আমরা সবাই জানি। সো ওই ওই উনি যেখানে ছিলেন ম্যাজিস্ট্রেট ছিলেন, ওখানে দুটা ফ্যামিলি ছিল, প্রিটি বিগ ফ্যামিলিস, ধনী ফ্যামিলি, সো ওদের মধ্যে একটা জমি টুমি নিয়ে গ্যাঞ্জাম হচ্ছিল। সো গ্যাঞ্জাম হয়ে ওদের মধ্যে অনেক মারামারি হয়েছে, বহুত কিছু হয়েছে ওখানে। সো ফাইনালি ওই কেস টেস করা হয়েছে, তো কেস টেস করার থ্রু দিয়েই আমার নানা গট ইনভলভড।
আচ্ছা,
যে ওনাকে ইনভলভ করা হয়েছে এটা ওনার সলভ করতে হবে, তো সে এটা কেস যেভাবে চলে ওভাবে, এটা বেশ আগের কথা, 70s এর কথা আর কি। সো সে ওভাবে করছে, এগুলো দেখাশোনা করছে, তো সো অবভিয়াসলি কেসে একজন জিতে একজন হারে, সো সে সবকিছু বিবেচনা করে সে ডিসাইড করছে যে একটা সার্টেন পার্টিকে পক্ষে রায় দিবে আর কি। সো ধরো ডিসিশনটা আজকে নিছে, কালকে অফিসে গিয়ে ইয়েটা করবে আর কি, রায়টা দিবে। সো এটা একটা উইকেন্ড ছিল, উইকেন্ড শুক্রবার হতে পারে বা শনিবার, ঠিক মনে নেই, উইকেন্ড সকালে বাসায় ছিল, বাসায় ছিল, তো তখন হঠাৎ করে সিলেটে একটা বিখ্যাত পীর ছিল, ওনার নাম হচ্ছে
নামটা আমি জানি না, সবে নাকি পিনডানা ডাকে।
আচ্ছা,
যে যত বয়সী হোক ওনার বড় হলেও নাকি পিনডানা ডাকে, ওরা ছোট হলেও পিনডানা ডাকে, সবাই পিনডানা ডাকে। আই ওয়াজ ভেরি ফর্চুনেট টু মিট হিম ওয়েন আই ওয়াজ ভেরি ইয়াং।
আচ্ছা,
তখনই হি ওয়াজ ভেরি ওল্ড, আমি যখন অনেক ছোট ছিলাম তখনই ওনার অনেক বয়স। তো পিনডানা হঠাৎ করে আমার এই নানা পাশে হাজির হয়েছে সকালবেলা, খুব খুশি। এবং লোকটা মানে ভয়াবহ অন্য টাইপের লোক আর কি। আমি ছোটবেলা ওনার বাসায় গিয়ে আম্মা বসে চলো পিনডানা বাসা, আমি তো না আমি এগুলো যাবো না, ছোটবেলা থেকে আমি এগুলো গিয়েছিলাম আর কি। আমার বসে না না উনি খুব মজার মানুষ ছিল। আমি গিয়ে দেখি দিস ইজ ব্যাক ইন 1985-86, মিকি মাউস একটা টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে কতগুলো বাসার মধ্যে, দাড়ি টাড়ি আছে সব, দাড়ি আছে এবং মিকি মাউসের টি শার্ট পায়জামা পরে সে হেঁটে বেড়াচ্ছে দিব্যি। ওটা দেখে আমার পছন্দ হয়ে গেছে, বাহ ডিজনি ক্যারেক্টার পছন্দ করে, সো নিশ্চয় একটা ফুর্তির লোক আর কি। সে ওরকমই, সে কখনো কোনো মানে সিরিয়াস কথা বলে না। তুমি ধরো ওনার কাছে দোয়া চাইতে যাও, বলো কেন আমার কাছে দোয়া আছে, নিজে দোয়া করে গিয়ে যাও, এই টাইপের বুঝছো। তো সে হঠাৎ করে আমার নানা বাসায় হাজির হয়ে গেছে। হি হ্যাড এ ভেরি গুড রিলেশনশিপ উইথ মাই আমার আম্মার সাইডের সবার সাথে। তা ওনাকে দেখে তো সবাই খুব খুশি, আমার নানা টানা সবাই খুব খুশি, হ্যাঁ আপনি আসছেন কি ব্যাপার, কি জন্য আসছেন, অফিস আপনি দেখে খুশি, বাট কোনো কাজে আসছেন নাকি আমি বেড়াতে আসছেন, না আমি বেড়াতে আসছি, আমি কোনো কাজে আসছি, তোমাদের কথা অনেকদিন মনে পড়তেছিল তাই চলে আসছে। না কদিন থাকবে, মানে আমি খালি আজকে থাকবো।
আচ্ছা,
খালি আজকে থাকবেন, চরণ কোথাও ঘুরিবার, না না আমার একটু খুব আমি মেন্টাল প্রেশারে ছিলাম, তো আমি এখানে আসছি জাস্ট, আমি তোমাদের বাসায় থাকবো, তোমার সাথে আড্ডা মারবো, এইভাবেই আমি আর কিছু, আমার জন্য কোনো ঝামেলা করো না,
আচ্ছা
আমি এখানেই থাকবো কিছু হবে। তো আচ্ছা ঠিক আছে, সে তো সকালে আসছে খাওয়া দাওয়া করছে, সে আবার খাওয়া দাওয়া করতে ভালোবাসত, খাওয়া দাওয়া করলো, সব সবকিছু নিয়ে আত্মীয় স্বজন নিয়ে কথা হচ্ছে, সবকিছু হলো টলো, এসে বিকালের দিকে সে বলে আমি তো হাঁটতে বেরোচ্ছি।
আচ্ছা,
তখন আমার নানা বলে আমিও আসেন, আমি আপনার, না না তোমার আসতে হবে,
আচ্ছা
আমি আমি নিজেই বলে আপনি তো চিনেন, মানে না আমি চিনি, সে হাঁটতে বেরোবে। তারপরে অদ্ভুত যেটা হয়েছে, আমার নানা বারান্দা থেকে দেখছে যে সে হাঁটতেছে বেসিক্যালি বাসার চারপাশে,
আচ্ছা
সে কোথাও যাচ্ছে না।
আচ্ছা,
সে গিয়ে হেঁটে হেঁটে একটু গেট পর্যন্ত যায়, তারপর দেয়ালের বাইরে যায়, তো দেয়ালের সার্কিট দেয়, সার্কিট আবার ভিতরে আসে, ভিতরে এসে আবার একটু সার্কিট দেয় বাসাটা, আবার মাঝে মধ্যে দাঁড়ায় কি জানি বিড়বিড় করে।
আচ্ছা,
বুঝছো, সে নিজের মনে এগুলো করতেছে। তো নানা এগুলো দেখছে, দেখে তো কিছু বলে নাই। তারপরে যখন পীর সাহেব ভেতরে আসছে, পিনডানা ভেতরে আসছে, বলে যে আপনি কি বাসায় দোয়া দরুদ পড়তেছেন, বলে হ্যাঁ বললাম, সবাই তো আমাকে পিটি বলে একটু দোয়া দরুদ পড়িয়ে দিই, এরকম বুঝছো। তারপরে রাতে ডিনার টাইম হলো, ডিনার টাইম এসে বলে কি রাতে আমার কিছু লোক আসবে, তোমরা এনে ঘাবড়াও।
আচ্ছা,
বলে আল্লাহ কে আসবে, এই মানে আতিথ্যতা একটা ব্যাপার আছে তখনকার দিনে স্পেশালি, হ্যাঁ কজন আসবে, তোমরা আসবে বেশ কয়জন লোক আসবে, বলে কয়জন, বলে ওটা ইম্পর্টেন্ট না, বলে না ওটা খাওয়া দাওয়া থাকবে কোথায়, খাওয়া দাওয়া সবগুলো ব্যবস্থা করতে হবে, ওরা কোনো ব্যবস্থা করতে হবে, ওরা আসবে, ওরা নিজের মধ্যে থাকবে, ওরা কালকে সকালে আমার সাথে চলে।
আচ্ছা,
বলে যে এটি কি ধরনের কথা, আমরা খাবো না, আমার বাসায় আসতেছে এসে আপনার আপনার গেস্ট, ও না আসে, এটা ওদের কিচ্ছু লাগবে না, এগুলো কোনো ব্যাপারই না, সে খালি উড়াই দিচ্ছে, বুঝছো। এই ঘটনা, তারপরে ওর দে হার্ড একটা গাড়ির আওয়াজ, বুঝছো, গাড়ির আওয়াজ শুনলো, তো আমার নানা উঠতে গেছে, উনি আমার থামাইছে, ওরা আসবে বসো, তারপর দরজা একটা নক শুনছে, তারপর দরজা খুলে দেখে কি পুরো আর্মির ড্রেস পরা, আর্মির ড্রেস পরা অ্যারাউন্ড 20-30 পিপল।
আচ্ছা,
বুঝছো, বাইরে আবার একটা আর্মির জিপ দাঁড়ায়, জিপ না ট্রাক একটা দাঁড়ায় আছে, আর্মির ড্রেস পরা কিছু লোকজন এখানে আসছে। তো আয়সা নানা সালাম করলো নানাকে, বললো তোমরা আসছো, ঠিক আছে তোমরা থাকো বাইরে, বুঝছো তো কি করতে হবে, ওরা ওরা কি জানি বললো, ওরা চলে গেলো। সো আমার নানার সাথে জাস্ট একটা সালাম হয়েছে আর কি। তো নানা তখন কনফিউজড অ্যাজ হেল, যে হোয়াট দ্য হেল ইজ দ্য আর্মি ডুইং ইন মাই হাউস।
আচ্ছা,
স্বাভাবিক, আর তখন যা স্বাধীনতা হয়েছে 70s এর কথা, ভয়, তখন তো অবস্থা ভালো ছিল না দেশের
একদম,
এদিকে কু হচ্ছে, এদিকে এই হচ্ছে ওই হচ্ছে, নানা একটু ভয় পেয়েছে কি ব্যাপার, আর পিন নানার সাথে সম্পর্ক কি, পিনা নানা কোনো ব্যাপার না, শুনো আর কথা বলে কি, শুনো রাতে একটু বাইরে আওয়াজ হতে পারে, তোমার বাইরে এসো না।
আচ্ছা,
এটা কি ধরনের কথা, বাইরে আওয়াজ হবে মানে
আরো বেশি
বলে যায়, হ্যাঁ তোমরা কাজ করো, তোমরা একটু নাচ টাচ করে ফেলো।
আচ্ছা,
নাচ টাচ করবো মানে, না একটু পরে ফেলো আর কি, বেশি পড়তে হবে না, তোমরা যখন জায়গা আছে একটু নাচ টাচ করে তোমরা ঘুমিয়ে যাবে, আর বাইরে যদি কোনো আওয়াজ হয় তোমরা কিছু 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 ভেবো না, ওটা কোনো ব্যাপার না। তারপরে আমার নানা তো এটা শুনে আর ঘুমটুম চলে গেছে। তারপরে সারা রাত ধরে জেগেছিল, অবভিয়াসলি আমার নানা সারা রাত ধরে জেগেছিল, নানি ঘুমানোর চেষ্টা করছে রাতে। তারপরে যেটা আমার নানা নানি পরে বসছে, ওরা দেখে যে এমন কুয়াশা নামছে যে জানলার বাইরে, মানে কিভাবে বুঝাবো, মানে জানলার বাইরে কিছু নাই,
আচ্ছা
কিচ্ছু দেখা যায় না,
কিচ্ছু দেখা যায়
কিচ্ছু দেখা, মানে জানলা বাইরে কিছু নেই, দেয়ার ইজ নাথিং দেয়ার, মানে ভয়াবহ কুয়াশা পড়ছে। ওটা শীতকালই ছিল, কুয়াশা টুয়াশা পড়ছে এসেই, আর তখনকার দিনে তো ইলেকট্রিসিটি কম ছিল, তো বাইরে ঘুটঘুটে অন্ধকার, কোনো ইয়ে নেই। রাতে তারপরে প্রচন্ড ঠান্ডা পড়ছে, এন্ড ওরা অদ্ভুত সব হঠাৎ হঠাৎ অদ্ভুত আওয়াজ শুনছে সারা রাত ধরে,
আচ্ছা
মারামারির আওয়াজ, উদ্ভট সব চিৎকার,
আচ্ছা
এই ওই, এবং নানা তো উঠে গেছে, মানে ও তো ঘুমানো ঘুমাতেই পারে নাই, ড্রয়িং রুমে যায়, ড্রয়িং রুমে দেখে তিন নানা বসে আছে,
আচ্ছা
বসে আছে, বিবির করে কি পড়তেছে নাকি, ও তুমি উঠে গেছো নাকি, যাও যাও ঘুমাও, কিছু উঠতে হবে না তো, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এরকম বলতেছে। বলে কি হইতেছে বাইরে, না কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না, তুমি তোমার কিছু চিন্তা করতে হবে না, তুমি ভিতরে গিয়ে ঘুমাও। এইভাবে সারা রাত পার হচ্ছে, ও কিছুক্ষণ পরে আসে, সে আবার বলে কিছু হচ্ছে না, এই যাও যাও ঘুমাও ঘুমাও, তোমাকে অফিস আছে কালকে, এইসব বলে
পাঠাচ্ছে। আবার
পরের দিন সকালে ফাইনাল যখন মর্নিং হলো, ও সবাই নাস্তা খেতে বললো বসলো, তখন হঠাৎ খবর আসছে যে ওনার অফিস থেকে খবর আসছে যে কি হচ্ছে, ওই এলাকার আরেকটা পিসার ছিল, সে মারা গেছে,
আচ্ছা
হ্যাঁ হি ডাইড,
আচ্ছা
সো এটা শুনা তখন সবাই খুব সারপ্রাইজ, কিন্তু পীর নানা একদমই সারপ্রাইজ নয়, ও মারা গেছে নাকি, হ্যাঁ ও নাকি পীর, আমি বসে যাই না, মানে খুবই তাচ্ছিল ব্যাপারে, ও হ্যাঁ শুনছি ও পীর এসে, এইভাবে কি ইনা মারা গেছে, এইভাবে আমি গেলাম, বলে সে আস্তে আস্তে করে ওদের কথা বলছিল চলে গেছে, ওই আর্মির লোকজন কোথাও নাই, কিচ্ছু নাই, এভরিথিং ডিসঅ্যাপিয়ার্ড অ্যাপারেন্টলি,
আচ্ছা
বা সকালে ওরা ঘুম থেকে উঠে ওদেরকে
আর দেখাই যায় নাই,
দেখাই যায় নাই। এখন যেটা হয়েছে যে এই আমার নানা গিয়ে ওই রায়টা দিছে, তো রায় দেওয়ার পরে যেটা হচ্ছে লিগালি একটা পার্টি জিতছে, সো লিগালি একটা পার্টি জিতে গেছে, এরপর আর কিছু করার নেই, এরপর কিছু করার নাই, সো ওদের দাঙ্গা হাঙ্গামা যা ছিল ওগুলো
মিটে গেছে, মানে শেষ।
সো অনেকদিন পরে আমার নানা আবার পীর নানার সাথে দেখা করতে গেছে, গিয়ে বলছে তুমি আপনি ওই দিন আসছিলেন, এখন খুলে বলেন, তখন তো বলেন নাই, এখন খুলে বলেন ঘটনাটা কি। তারপরে যেটা বাইর হলো যে বুঝিস বাই আসার ইট সিমিলার টু হিস্টোরি, যে ওই পার্টি যারা জানতো যে ওদের পক্ষে এটা যাবে না, ওরা এনলিস্ট করছিল, এগুলো সব স্টোরি, এগুলো রিয়েল কি না আমি জানি না,
আচ্ছা
ওই পিসারকে এনলিস্ট করছিল রাতে এসে এই আমার নানাকে কিছু একটা করতে,
আচ্ছা
বুঝছো, মানে টু ডু হিম হার্ম, কিল হিম অর আই ডোন্ট নো, তখনকার দিনে এগুলো খুব ইজি ছিল, এখনো ইজি। সো তখন এটা সামহাও পি নানা খবর পাইছে, and he came and he apparently brought his army of jinn or whatever,
acha
who arrived as the army ashi pura army moto, so aisha tabe rate okhane there was a fight jeta onana dekhe nai, awaz shunche, flashes dekhche, eigulo hocche, so oi fight e the other guy's party lost,
acha
and tohon unar jinn lagi ora mere phelche, এরকম কিছু একটা
না বেশ, ব্যাপার হচ্ছে কি আমার সবচেয়ে বেশি মানে অদ্ভুত লাগলো যে এই যে পুরো ব্যাপারটা ঘটলো এবং পুরো রাত ধরে এত কিছু হয়ে গেল, উনি মানে একদম নর্মাল, হ্যাঁ মানে তার ক্যারেক্টারটা একদম অন্যরকম, মানে আমরা ঠিক এরকম ধার্মিক মানুষদের যেরকম ভাবে কল্পনা করি বা যেভাবে আমরা মানে চিন্তা করি ইমাজিন করতে পারি ঠিক সেই ধরনের একেবারেই না,
একদমই না, ওনার কোনো মুড়ি টুরিদ নাই, মানে পীরের বাসায় কি থাকে, যে সাগরের থাকে,
হ্যাঁ সেটা
ঠিকই হচ্ছে, এগুলো কিছু নাই, ওনার বাসায় আছে না, উনি খাওয়া নিয়ে ব্যস্ত, তারপরে লোকজন আসলে বিরক্ত হয় যে কি কেন আসছো, না না যাও তুমি দোয়া করলেই হবে, বুঝছো আমার দোয়া করতে হবে না,
এবং
তারপরে আমার চোখের সামনে হচ্ছে একটা আরেকটা ছেলে ছিল আমার বয়সী, ওর আম্মা নিয়ে আসছে যে পরীক্ষার সামনে কলমে ফু দিয়ে দিতে, তাহলে তাহলে বলে কি তুই কি ভালো করে পড়াশোনা করছো, বলে জি, তাহলে তো কলমে ফু দিয়ে ফুলে লাগবে
লাগবে লাগবে,
পড়াশোনা না করে কলমে ফু দিয়ে লাভ নেই, এই লেভেলের মানে ইউ ওয়াজ ফ্যান্টাস্টিক।
এবং ওই সত্য মানে যুদ্ধ যেটা বা মারামারি যেটা, সেটা হচ্ছে দুইটা দলের দুই পক্ষের জিনের মধ্যে একটা
কিছু, ওটাই গেস করা হচ্ছে, মানে আমার নানাকে সে খুব ক্লিয়ারলি খুলে বলেন, মানে এগুলা নানা আর কি
উনি বলার মতো
কথাবার্তা শুই না, মানে নিজে নিজে স্টোরিটা মানে কিছু একটা কানেক্ট করছে।
হ্যাঁ মানে যেহেতু উনি বলার মতো ঠিক আসলে না, মানে সবকিছু যেভাবে উড়িয়ে দিচ্ছিলেন, মানে প্রথমে উনি এসেই উপস্থিত হয়েছেন এভাবে যে না কিছু হয়নি আসলে, তেমন এমনি আসছি থাকবো আজকের দিনটা, হ্যাঁ ভালো লাগছিল না, মানে একটা মানে মনে হচ্ছে ছুটি কাটাতে আসছে।
আর্মিদের সাথে কানেকশন ছিল, উনি আবার গিয়ে ওখানকার যে কমান্ডিং ক্যাপ্টেন বা হুয়েভার ওয়াজ দেয়ার ওখানে আর্মি গ্যারিসন আছে, ওর সাথে কথা বলছে তোমরা রাতে কি আমাকে আর্মি পাঠিয়েছিল নাকি, বলে না কেন পাঠাবো, পুরো জিনিসটা ছিল অদ্ভুত।
হ্যাঁ আমার কাছে খুবই 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 ভালো লাগছে জিনিসটা, পুরো সময়টাই খুব ভালো লাগছে এই জিনিসটা, এবং সবচেয়ে আজব ব্যাপার যে আপনার ঘটনার সাথে কিছুটা মিল আছে।
আমি তো যখন বলা শুনছি ভয় পেয়ে গেছি,
হ্যাঁ যেটা বলে
গেল আমার কেন আগে বলি নেই।
জীবন ভাই কিছু বলেন
না, ইন্টারেস্টিং মানে ভালোই, মানে আই হার্ড দিস স্টোরি বিফোর, মানে ভালো লাগলো শুনে।
কি ফ্রম মি?
ইয়া ফ্রম ইউ। মানে জানে না, মানে রেডি ফর দ্য ফিউচার যা কিছু হোক।
এটা এটা গতদিন জীবন ভাই এসে প্রথমে এই কথাটা
বলছে, কিন্তু চিনে শব্দ
সিরা কথা হতো যে খালি গান আর হাতে বন্দুক নেই,
আমি একই চিন্ত
আমরা এখনো পর্যন্ত কিছু কিছু SMS পাচ্ছি যে জীবন ভাই বলছেন নাম পাঠাতে। আমি আরো একবার বলি, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের SMS করতে পারেন, লিখে ফেলুন SHOU কি সাউথ,
বারবার এয়ারটেল নাম্বার বলছেন,
আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন, আই ফোর্স নাম্বার, অন্য যে কোনো নাম্বার থেকে করা যাবে,
যে কোনো নাম্বার থেকে, নট জাস্ট এয়ারটেল।
মডেল ভূত আমাদের SMS করেছেন, এবং মানিকগঞ্জ থেকে রংপুর বয় আমাদের SMS করেছেন, এছাড়া আমাদের মিষ্টি SMS করেছেন, SMS করেছেন আরি ওল্ড টাউন থেকে, আমাদের সত্যিভূত SMS করেছেন, জিকো আমাদের SMS করেছেন, SMS করেছেন তানিয়া গোলাপগঞ্জ থেকে, SMS করেছেন আমাদেরকে আতিক হাসান, SMS করেছেন হিমু রৌফ, আপনি তো নাম চাচ্ছিলেন জিবর ভাই, নাম
একটা নাম ভালো ছিল আমি ভুলে গেছি, বায়োলজিস্ট ভূতকে মনে হয় জীবনে আজকে ফার্স্ট।
আচ্ছা আরো আরো কিছু আসছে এখনো, বুলবুল যশোর থেকে লিখেছে, কিন্তু
বুলবুল তো ভয় না,
না জিরি আমাদের SMS করেছেন, আমি এখনো পর্যন্ত দেখছি না যে সেরকম কোন SMS আসছে, আমি তার চাইতে বরং লাস্টে পড়ে ফেলবো যদি কিছু থাকে। আমি মনে হয় যে আজকে ওই বায়োলজিস্ট ভূত যিনি আছেন
শাকিব রাসেল তোর সাথে
আমিও আমিও একমত যে
তুই ওই কি বায়োলজিস্ট ভূতের আব্বাকে বলবি সালাম আলাইকুম আঙ্কেল,
সালাম আলাইকুম আঙ্কেল।
থ্যাংক ইউ সো মাচ সালামটা দেওয়ার জন্য। আচ্ছা আমরা এখন শেষ করে ফেলি আজকের মতো এখানে, জীবন ভাই কিছু বলবেন?
হ্যাঁ, আই জাস্ট ওয়ান্ট টু গিভ আ ফিউ শাউট আউটস টু আমার নেফিউ গুলো যে অনেক ইমরান and second Hussein and Ronnie,
acha
all my nephews and Imran my friend,
and so okay,
what's up guys?
Imran name to kono friend nei,
acha
Imran, I've never met him,
no he's from LA,
tell he doesn't exist.
Acha I mean, last time she is soulless reader was from the useless guy which you thought
soulless constructor.
I didn't tell you this, no, একবার ও তো কোন সময় বিশ্বাস করে না, দেখছিস তো গালাগালি করে সবসময়, ওর ফাইনালি যে ওর বাসার মধ্যে ওকে ধরছিল,
খুব ভালো
আমি জানি দিয়ে দেবো।
ওকে আমরা আজকের মতো এখানে শেষ করছি, আবারও আগামী সপ্তাহে কথা হবে, সে বলছে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন, এবং সেই সাথে জানিয়ে দিয়ে আরো একবার ইমেল অ্যাড্রেসটি সবচেয়ে জরুরি যে ব্যাপারটা সেটা হচ্ছে bhootfm@radiofurti.fm, আপনাকে স্পেলিংটাও বলে দিই bhootfm@radioforti @ডট এফ এম এটাতে আপনারা ইমেল পাঠাতে পারেন, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ, এবং আপনাদের অবশ্যই গল্প সহ। অনেকে শুধু নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাকে ইমেল করেন, সেটা করে লাভ নাই আসলে। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আপনার গল্প যদি সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আপনি একটা কল পাবেন আমাদের কাছ থেকে। আর আপনি গল্পের শুরু আগেই, মানে আপনার যে ঘটনা সেই ঘটনা শুরুর আগে জানিয়ে দেবেন যে আপনি স্টুডিওতে এসে উপস্থিত থাকতে চান কিনা, বা আপনি চান কিনা যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। সাকিব ভাই কিছু বলবেন? সাকিব সব
না, আই এম জাস্ট গ্ল্যাড অনেকদিন পরে আসতে পেরেছি। অ্যান্ড আই থিংক আই ওয়ান্ট টু থ্যাঙ্ক ইউ রাসেল,
ইউ আর মোস্ট
যে এক বছরের উপরে তুমি শোটা টেনেছো।
And fixing the elevator
finally. And fixing the elevator. I think it's a good achievement. মানে আমরা তো বলি প্রতি সপ্তাহে যে পরের সপ্তাহে আসছি, তারপর তো আসি না for whatever reason. So I think it's all the listeners, আমি সব লিসনারদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে তোমাকে থ্যাংক করছি।
They really miss you.
And মাসুমকে থ্যাংক করছি যার কথা কেউ জানে না, আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার।
এখন সবাই জানে,
এখন সবাই জানে। So these two have been pulling this show for more than 1 year.
Right.
Now it's a money making show sponsored by Airtel. So good job.
Thank you. আর
and thanks to Jibran যে মাঝে মধ্যে এসে সবাইকে বল করে
আসতে হবে, কেউ মানে they really miss you.
এখন
আমি বন্ধ করে তুই আসে শুরু
কর, এবং নাহলে তো রাইট শুরু হয়ে যাবে। সো
আমরা ভাই one thing, আমাকে কি কোনো গিফট দেওয়া যায় ফর ফেসবুক প্রোফাইল পিকচার?
এই কথাটার মানে কি?
এটা বাইরে যে আমরা ওকে আমরা শেষ করি আজকের মতো এখানে। আগামী সপ্তাহে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তির সাথেই থাকবেন। টাটা।
This track was downloaded from fusionbd.com.